exclusively on FusionBD.com.
روز فرما و برشد اپنی آتن فریش دی اچه دیگا پرشد رو دیدن فرود ایدی در فرما اپنی آتن روز فرما هور کلاب چول پی کارا برشد تو تیک رات دو در برشد و این شما را پیتوله جیتا شام فرمی تاکی آج که آج که بودی گر هورر سریز ড্রাকুলা চলছে এবং ড্রাকুলা সিরিজের আজকে সাত নম্বর এপিসোড। এবং আজকের এপিসোডে কিন্তু লাস্ট উইকে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে জোনাথন হার্কার কি মারা গেছে, তার কি অবস্থা। তো আজকের এপিসোডটা শুনলে কিন্তু অনেকটাই নিশ্চিত হওয়া যাবে যে জোনাথন হার্কারের বর্তমান অবস্থা কি আসবে। তো যারা বইটা আগে পড়েছেন তারা তো আগে থেকেই জানেন, এবং যারা যাদের পড়া নেই তাদের জন্য তো একটা অজানা একটা বিষয় এবং বেশ উত্তেজনা করা একটা বিষয় যে কি হতে যাচ্ছে। তো আজকের এপিসোডটা খুবই চমৎকার একটা এপিসোড, তো অবশ্যই শুনতে ভুলবেন না। ঠিক 12টার পরেই শুরু হয়ে যাবে আমাদের ভূতিকা হরর সিরিজ ড্রাকুলার সাত নম্বর এপিসোড ফার্স্ট সিজনের। তো এই সময়টাতে আমার সাথে আছে ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব থেকে ফারহান আরাফাত। হ্যালো আরাফাত।
জি ভাইয়া,
কি অবস্থা, কেমন চলছে?
এতো ভাই চলছে, ভালোই চলছে।
আচ্ছা, তো আমাদের এই ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাবের মতো আরো অনেক হরর ক্লাব আছে সারা বাংলাদেশে, এবং সেই হরর ক্লাব গুলোকে আবারও জানাতে চাই যে আপনি যারা এখন পর্যন্ত হরর ক্লাব খোলেননি বা যারা খুলতে চান তারা যেটা করতে পারেন তাদের হরর ক্লাবের কথা আমাদেরকে মেইল করে জানিয়ে দিতে পারেন, একটা নাম ঠিক করে ফেলতে পারেন, এবং আপনার ক্লাবের মেম্বার 2 জন হতে পারে, 20 জন হতে পারে, 200 জন হতে পারে। তো সেটা যাই হোক না কেন আপনাদের সেই ক্লাবের কথা আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমাদেরকে মেইল করে bhoot.fm@radioforti.fm এই ঠিকানায় আপনি মেইল করে জানিয়ে দেবেন আপনার হরর ক্লাবের কথা, আপনার স্টুডিওতে আসতে চান কিনা সেই কথা, এবং আপনাদের একটা কন্ট্যাক্ট নাম্বার জানিয়ে দেবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন, এবং আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানাটা হচ্ছে facebook.com/groups। এ পর্যন্ত সব গ্রুপেরই মানে ইউআরএলটা সেম, তারপর স্ল্যাশ horrorclub.forti. তো এই হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানা। তো এই শুরু করতে করতে হরর ক্লাব শুরু করতে করতে অনেকেই কমেন্ট করে ফেলেছেন হরর ক্লাবের পোস্টে। তো সেই আমাদের হরর ক্লাব ভূতের গল্প, হরর গল্প, ভয়ের গল্প, এবং সেই সাথে সাথে হরর ক্লাবের সাথে আড্ডা, এবং সেই সাথে সাথে ফেসবুক কমেন্টের আড্ডা, এবং মাঝে মাঝে কিছু গান, এই নিয়ে আমাদের ভূতের হরর ক্লাব। তো এই যে হপ্তফেম হরর ক্লাবে আজকে ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাবের ফারহান আরাফাত আজকে নেই, এ পর্যন্ত আপনারা 3 নম্বরবার আসলেন।
জি, তৃতীয়বার
রাইট। তো এই যে 3 নম্বরবার আসা এবং একদম প্রথমবার যেবার এসেছিলেন, এই সময়টুকু কেমন এনজয় করেছেন বা ভালো লাগার পরিমাণটা কি বাড়ছে না কমছে?
ভালো লাগার দিক থেকে বলতে গেলে ভালো লাগাটা আরো বাড়ছে।
আচ্ছা,
দিন দিন বেড়েই যাচ্ছে।
হরর ক্লাব ঠিক যখন শুরু করেছিলেন তখন হরর গল্প কেমন পড়া হতো বা এখন হরর গল্প কিরকম পড়া হয়?
এখন যেহেতু আমরা তো দূরে থাকি, ক্লাব তো আমাদের ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব দিনাজপুর, তো আমরা গল্প কালেক্ট করি নেট থেকে কালেক্ট করি। আমাদের যারা
পড়তে গেলে তো অনেক পড়া হয়।
জি জি, পড়া হয় অনেক, পড়া হয়।
যে গল্পগুলো বেশি ভালো লাগে সেগুলো আপনারা পান?
জি জি জি, মেইল করে যারা আমাদের ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাবের মেম্বার, আশা করি ভালোই মেম্বার আছে। প্রথমের দিকে ছিল না, আমি শুধু 2-3 জন মেম্বার নিয়ে একটা ক্লাব।
ঠিক যখন শুরু করেছিলেন কি কারণে শুরু করেছিলেন?
কি কারণে বলতে, যেদিন আসলে লাস্ট মানে রাসেল ভাইয়া বলল যে এরকম বৃহস্পতিবার একটা তোমাদের নতুন একটা শো শুরু হবে হরর নিয়ে, তো সেদিন চিন্তা করলাম। তার উপরে দাদা নানি নানা আরো মুরব্বীদের মুখে ভূত প্রেতের কথা তো শুনতাম, তো ওই জায়গা থেকে জন্মাইছে ভাইয়া আর কিছু
আগ্রহ হরর প্রতি। তো সেখান থেকে কি সেই ভূত প্রেতের গল্পগুলো সত্যি নাকি মিথ্যা সেটা যাচাইয়েরও একটা ইচ্ছা?
জি, যাচাইয়েরও ইচ্ছা।
যেটা আমি শুনেছি যে আপনারা বিভিন্ন জায়গায় কোন জায়গায় ভৌতিক ঘটনা ঘটে এরকম শুনলে আপনারা
সেখানে যাই
জানার চেষ্টা করেন যে আসলে বিষয়টা সত্যি না
মিথ্যা আশপাশে হলো।
তো এখন পর্যন্ত আপনারা যে কয়েকটা জায়গায় ভিজিট করেছেন সেখান থেকে আপনাদের সিদ্ধান্ত যে হ্যাঁ ব্যাপারগুলো সত্যি?
জি, আমাদের সিদ্ধান্ত একদম ব্যাপারগুলো সত্যি।
তো আপনারা এই যে ভিজিটে যাওয়ার আগে আপনাদের প্রিপারেশন তেমন একটা কখনো ছিল না? আপনারা জাস্ট এক্সপিরিয়েন্স করেছেন এক জায়গায় গিয়ে সেখানে থেকেছেন?
না, সেরকম প্রিপারেশন ছিল না, কিন্তু যাই যেটা বুঝলাম আর কি
যে ব্যাপার একটা কিছু আছে।
আছে, জি।
ওকে, তো সত্যি আছে বলতে কিছু একটা আছে, তবে সেই কিছু একটা আপনাদের মনে হচ্ছে সেটা ভৌতিক? আমার মনে হয় যে সেই আবারও সেই একই কথা যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে হয়তো সেটা আরো বিভিন্ন ধরনের ব্যাখ্যা পাওয়া যাবে। তবে এইরকম যারা কাজ করে থাকেন, আমাদের পৃথিবীতে এর আগেও বহু মানুষ ছিলেন যারা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে আগ্রহী, প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে কাজ করেন, তো সেক্ষেত্রে যদি আপনারাও এই সাইডটা নিয়ে কাজ করতে চান অবশ্যই, এবং যারা এরকম কাজ করতে আগ্রহী যে প্যারানর্মাল ইনভেস্টিগেটর, আমাদেরকে অনেকের আগে মেইল পাঠিয়েছিলেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে আমরা প্যারানর্মাল ঘটনার খোঁজ পাই সেখানে আমরা চলে যাই এবং সেই ঘটনাগুলো আসলে ঘটে কিনা, কেন ঘটে, কেন উত্তরগুলো বের করার চেষ্টা করেন। এবং এই চেষ্টাটা বহু আগে থেকে মানুষের ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে যতদিন পর্যন্ত প্যারানর্মাল শব্দটা থাকবে। তো এই কাজগুলো করতে গেলে অবশ্যই কিছু প্রিপারেশনের প্রয়োজন আছে, কিছু জ্ঞানের প্রয়োজন আছে, কিছু জানাশোনার প্রয়োজন আছে। তো সেই জানাশোনা করার জন্য প্রচুর 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 পরিমাণে পড়াশোনা করতে হবে, এবং সেই পড়াশোনার যে বিষয়টাই আসলে হরর ক্লাব যারা করতে আগ্রহী, শুধুমাত্র প্যারানর্মাল ইনভেস্টিগেশন যে করবে হরর ক্লাবগুলো তা না, যার যা যেরকম ইচ্ছা আসলে, মানে হরর ক্লাবগুলো আমরা করতে চাচ্ছি এরকম যে হরর রিলেটেড যার যেটা করার ইচ্ছা সে সেটাই করবে এবং সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবে এবং সেই কথাগুলো আমরা সবার কাছে ছড়িয়ে দেবো। তো যেটা হচ্ছে যে এই হরর ক্লাব যেমন প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে চাচ্ছে, তো অবশ্যই সেই জন্য তাদের এই বিষয়ে পড়াশোনা করা লাগবে। আবার অনেকে আছে যারা লেখালেখি করছে, যেমন রাজ হরর ক্লাবের এক বছর পূর্তি উপলক্ষে তারা বেশ বড় সড়ো কিছু গেট টুগেদার করেছে এবং আমাদেরকে ছবি রূপে পাঠিয়েছে, অনেক ভালো লাগলো রাজ হরর ক্লাব। এবং তারা আমাদেরকে এরকম অনেক বিভিন্ন সারা বিশ্বের বিভিন্ন নিউজ বা লেজেন্ড স্টোরি শুরু অনেক কিছু আমাদেরকে পাঠায়। অনেকে অনেক হরর ক্লাব আছে যারা, যেমন ঢাকার ফ্যান্টম হরর ক্লাব, তারা আমাদেরকে প্রতিনিয়ত সাহিত্যের যে হরর গল্পগুলো আছে, খুব বিখ্যাত বিখ্যাত সুন্দর সুন্দর যে গল্পগুলো আছে সেই গল্পগুলো আমাদেরকে পাঠায়। এবং আমাদের আরো বেশ কিছু লেখক আছেন বিভিন্ন ক্লাবের, যারা রাজ হরর ক্লাব এরকম লেখক আছে, ফ্যান্টম হরর ক্লাব, আরো অনেক হরর ক্লাব আছে যাদের মানে নিজেদের ক্লাব মেম্বাররা তারা গল্প লেখে এবং সেই লেখাগুলো আমাদেরকে পাঠায়। তো এই লেখকদের উদ্দেশ্য সবচেয়ে বড় যে ব্যাপারটা, সে অনেক অনেক পড়তে হবে এবং পড়তে পড়তেই লেখা আসবে, অনেক সুন্দর সুন্দর গল্প আসবে। সো এই বিষয়টার প্রতি সবাই কি অনেক অনেক মানে এই পড়ার আগ্রহটা তৈরি করা হরর ক্লাবের অন্যতম বড় একটা ব্যাপার। এবং আমাদের যে ভূতিকা সেগমেন্টটা, এটা দিনকে দিন অনেক বেশি জনপ্রিয় হয়েছে, অনেক বেশি জনপ্রিয় হচ্ছে, এবং সেই ভালোবাসা অবশ্যই মানে জানানোর শেষ নেই। তো অবশ্যই সেই জন্য আমরা আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞ। তবে এই যে ভূতিকার এই জনপ্রিয় হওয়ার পেছনের মূল কারণটাও কিন্তু সেই বিভিন্ন বইয়ে যে বিখ্যাত বিখ্যাত লেখকদের গল্পগুলো রয়েছে সেগুলোই। তো সেই গল্পগুলো পড়েই কিন্তু আমরা এরকম একটা প্রোডাকশন আপনাদের সামনে তুলে ধরতে পারছি। আজকেও দুটি গল্প আছে এবং আজকে প্রথম যে গল্পটা, ফার্স্ট আওয়ারে যে গল্পটা আপনাদের শোনাবো, সেই গল্পটা আমাদের এখন পর্যন্ত ফুটেফুল হরর ক্লাবে সর্বাধিক যে বিদেশি লেখকের গল্প পড়া হয়েছে তার লেখা, এডগার অ্যালান পোর একটা গল্প, খুবই সুন্দর একটা গল্প। একদম শুরুর দিকে এই গল্পটা নিয়ে আসার ইচ্ছা ছিল, আমার যদি মনে পড়ে যে এই গল্পটা ফুটেফুল হরর ক্লাবে শেষ পর্যন্ত তার আনা হয়নি। প্রথম গল্পটাই ছিল দ্য টেল টেল হার্ট, এবং তারপর লাল মরক, এবং আরো বেশ কয়েকটা এডগার অ্যালান পোর গল্প ছিল। আজকে এডগার অ্যালান পোর খুব ছোট এবং খুব সুন্দর একটা গল্প আছে। শেষ ঘন্টায় মেল অফ দ্য উইকে আমাদেরকে একজন একটা বিখ্যাত লেখকের গল্প লিখে পাঠিয়েছেন, মানে কালেক্ট করে পাঠিয়েছেন, একটা মানে পুরনো ম্যাগাজিন থেকে তিনি গল্পটা কালেক্ট করেছেন, হরিনারায়ণ গঙ্গোপাধ্যায়ের আগন্তুক। এই গল্পটা খুবই সুন্দর, লাস্ট আওয়ার এই গল্পটা শুনবো, আনসেন্সর স্টোরি তো আছে। তো এই সময়টার মাঝখানে ঠিক আমরা এডগার অ্যালান পোর গল্পে যাবার ঠিক আগে ফুটেফুল হরর ক্লাবে প্রচারিত প্রথম যে গানটা ছিল, প্রথম যে গানটা আমরা বাজে ফুটেফুল হরর ক্লাবে স্টার্ট করেছিলাম, সেই গানটা দিয়ে এখন সেই গানটা শুনবো। এবং আমি জানি যারা রেগুলার শোনেন ফুটেফুল হরর ক্লাব তারা বুঝতে পারছেন কোন গানটার কথা বলছি। অঞ্জন দত্তের জেনে মেরে খেলা, শুনছেন ভূত এফ এম হরর ক্লাব, সৃষ্টি আছে আমার আপনাদের সাথে এবং আমার সাথে সময়টা আছে
আরাফাত, আমি আরাফাত, ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাবের ক্রিয়েটর।
ওকে, ক্রিয়েটর অফ ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব। তো ঠিক আছে ফারহান আরাফাত, আজকে তৃতীয়বারের মতো স্টুডিওতে বসে আরো কয়েকটা গল্প শোনা হবে, ভালো গল্প শোনা হবে। আজ আমার স্টুডিওতে অনেকগুলো লাইট ছিল, সবগুলো লাইট অফ করে কতটা চালিয়ে রেখেছে এখন,
একটা
একটা ছোট করে একটা লাইট চালিয়ে রেখেছে। তো জানি না যে আমাদের এনভায়রনমেন্টটা কেমন হবে আজকে গল্প শোনার জন্য, বাট আমি এটা শিওর যে আপনি যেখানে থেকে শুনছেন রাতের বেলা এই সময়টাতে আশা করি হরর গল্প শোনার একদম মানে খুবই দুর্দান্ত একটা এনভায়রনমেন্টে বসে আপনি বা শুয়ে যেভাবে হোক না কেন আপনি শুনবেন গল্পটা, গল্পটা অনেক এনজয় করবেন। শুরু করবো যে গল্পটা, গল্পটার মূল নামটা আমি জানি না, কারণ মূল গল্পটা আমার পড়া হয়নি, আমি যে গল্পটা অনুবাদ যে গল্পটা অনুবাদ আর কি নিয়ে এসেছি আজকে এডগার অ্যালান পোর অনুবাদকৃত গল্পটির নাম হচ্ছে মরীচিকা। এবং এই গল্পটি বিদেশি ভূতের গল্প এই নামক বহু 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 পুরাতন একটা বই থেকে নেওয়া হয়েছে এবং সেই গল্পের অনুবাদগুলো করেছিলেন নান্দু গঙ্গোপাধ্যায়। তো তার অনুবাদে এডগার অ্যালান পো-এর গল্প মরীচিকা। সর্বগুণ সম্পন্না রয়ে নাকি বিয়ে করি, বিয়ের এক মাস আমাদের ভালোই কাটে, কিন্তু দ্বিতীয় মাসেই বিপর্যয় নেমে আসে। রয়নার কঠিন অসুখ হয়, অধিকাংশ সময় সে জ্বরের প্রকোপে বেহুশ হয়ে থাকে। সব সময় সে যেন বিভিন্ন ভাষার কথোপকথন শুনতে পায়, খুব কাছ থেকে যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে। রয়না চমকে ওঠে, কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না। সে আপন মনে বিড়বিড় করে কি যেন কথা বলে। অনেক চিকিৎসার পরে সে কখনো ভালোর দিকে যায়, পরের দিনই আবার সে আগের মতো সাংঘাতিক জ্বরে জ্ঞান হারায়। দিনটা ছিল সেপ্টেম্বর মাসের কোন এক রাত্রে। রোয়েনা জ্বরে আচ্ছন্ন হয়ে নিজের কালো খাটে শুয়েছিল। আমি তার খাটের পাশে চুপ করে বসেছিলাম, ভাবছিলাম সদা হাস্যময়ী প্রাচুর্যে ভরপুর রোয়েনার এই অল্প দিনের জ্বরে তার চেহারাটা ছড়ো কাকের মতো অবস্থা হয়েছে। এক সময় হঠাৎ রোয়েনা চমকে ওঠে, দুর্বল শরীর নিয়ে সে খাটের ওপর কোন রকমে আজ শোয়া অবস্থায় বসে, ভয়ে আমার দিকে সরে আসে, ভীত সন্ত্রস্ত চোখে ঘরের চারদিকে তাকায়, কি যেন খোঁজে। সঙ্গে সঙ্গে আমি রোয়েনাকে ধরে ফেলি, প্রশ্ন করি, কি খোঁজছ রোয়েনা? রোয়েনা বিস্মিত নেত্রে আমার দিকে অল্প সময় তাকায়, ফিস ফিস করে বলে, একটু আগে কেউ কি এখানে এসেছিল? না তো, কেউ আসেনি, কিন্তু আমি যে তাদের কথা স্পষ্ট শুনেছি, ওরা যে আমার খাটের পাশেই ছিল। আমি বেশ জোরের সঙ্গে বলি, না তুমি স্বপ্ন দেখেছ রোয়েনা, এখন তো আমি ছাড়া কেউ আমার ঘরে ঢোকেনি, তাছাড়া কারো কণ্ঠস্বর আমি শুনতে পাইনি। পরে রোয়েনার দৃষ্টি অনুসরণ করি, বলি, বাতাসে ঘরের জানলা দরজার পর্দা নড়ছে বলে তোমার মনে হয়েছে বাইরে কেউ ঘরে এসেছে। আমার প্রবোধ বাক্যে রোয়েনার মন থেকে আতঙ্ক দূর হয় না, বরং তা আরো বেড়ে যায়। রোয়েনার অবস্থা দেখে আমি বিচলিত হই। রোয়েনার দেহের স্নায়ুকে সতেজ করার জন্য অন্য ঘরে ব্র্যান্ডির বোতল আনতে যাই। অবশ্য ব্র্যান্ডি দেওয়াটা ডাক্তারই নির্দেশ করেছিলেন। পাশের ঘরে ধূপদানির পাশে আমি একটা ভিকে ছায়া মূর্তি দেখতে পাই। ভালো করে দেখার আগেই ছায়ামূর্তি যেন বাতাসে মিলিয়ে যায়, মনে হয় কিছু যেন আমার পাশ দিয়ে চলে গেল। আমি ছায়ামূর্তিকে আমল দিই না, ব্র্যান্ডির বোতল ও গ্লাস নিয়ে রোয়েনার বিছানার কাছে যাই। গ্লাসে করে ব্র্যান্ডি অবচেতন রোয়েনার মুখের কাছে ধরি, একটু ব্র্যান্ডি পান করে রোয়েনা নিজেকে সামলে নেয়। আমার হাত থেকে ব্র্যান্ডের গ্লাসটা নিজের হাতে নেয়, অল্প অল্প করে পান করতে শুরু করে। ঠিক সেই সময় আমার মনে হয় জল জলে চারটে রক্তের মতো লাল বিন্দু কোথা থেকে যেন ব্র্যান্ডির গ্লাসের ভেতর পড়ে। ব্যাপারটা কিন্তু রোয়েনার নজরে পড়ে না, সে আস্তে আস্তে গ্লাসে চুমুক দেয়। একবার মনে হয় রোয়েনার হাত থেকে ব্র্যান্ডির গ্লাসটা নিয়ে নিই, পরক্ষণে মনে হয় হয়তো আমারই দেখার ভুল, কেননা বিগত কয়েকটা রাত জাগার ফলই হয়তো আমার ভুলটা হয়েছে। কিন্তু সেদিনের ব্র্যান্ডি পান করার পরেই রোয়েনার অসুখ কয়েক গুণ বেড়ে যায়। এভাবে চলে আরো দুটো দিন। তৃতীয় দিনে জম আর মানুষের টানাটানির পর রোয়েনা চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে যায়। আমি রোয়েনের খাটের পাশে পাথরের মতো বসে থাকি। ভাবতে পারিনি রোয়েনা এভাবে আমাকে ছেড়ে চলে যাবে। একসময় পাশের ঘরের ধূপদানের দিকে নজর পড়ে। না, আজকে আর সে ছায়ামূর্তি দেখতে পাই না, কিন্তু রোয়েনার নিশ্চল দেহটার দিকে তাকিয়ে আমার মনের উত্তাপ সহস্রগুণ বেড়ে যায়। অতীতের অনেক মধুর কথা চোখের সামনে ভেসে আসে। আমার চোখ বেয়ে গড়িয়ে পড়তে থাকে জল। আমি মুহূর্তের জন্য নিজেকে রোয়েনার কাছ থেকে দূরে রাখতে পারি না। এভাবে কতক্ষণ কেটে যায় আমি বুঝতে পারি না। তখন বোধহয় মাঝরাত্রে হঠাৎ আমি কারো চাপা কান্না আর দীর্ঘ নিঃশ্বাস শুনতে পাই। আমার মনে হয় সে কান্না আর দীর্ঘ নিঃশ্বাস মৃত রোয়েনার কাছ থেকে আসছে। আমি আরো মনোযোগ সহকারে মৃত রোয়েনার দিকে তাকাই। দ্বিতীয়বার শোনার জন্য কান পেতে থাকি, কিন্তু তৃতীয়বার আর শুনতে পাই না। স্বপ্নে মনের ভুল বলে মনে হয়। আরো কিছুক্ষণ পরে রোয়েনার ফ্যাকাশে গাল দুটোয় রক্তের আভা দেখা যায়। চোখের পাতাও প্রায় সচল হয়ে ওঠে। ক্ষণিকের জন্য আমার মনে আনন্দের উদয় হলেও পরক্ষণে অজানা এক আতঙ্ক আমার সারা শরীরে ছড়িয়ে পড়ে। আমার সমস্ত শরীর অবশ হয়ে আসতে চায়। এই অবস্থায় মনের সমস্ত শক্তি একত্রিত করে আমি নিজেকে সজাগ রাখতে চেষ্টা করি। রোয়েনার দিকে তাকিয়ে ভাবি, রোয়েনা নিশ্চয়ই পরপার থেকে ফিরে আসছে। এই সময় চাকর বাকররা নিজেদের ঘরে ঘুমিয়েছিল। তাদের ডাকতে গেলে রোহিণাকে একলা রেখে যেতে হয়। এ সময় তো কোনো মতেই তা সম্ভব নয়। ফলে রোহিণাকে সতেজ করার জন্য আমি একলাই যথাসাধ্য চেষ্টা করতে থাকি। আরো কিছুক্ষণ পরে আমার শত চেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে রোহিণার দেহের সতেজে ভাব আস্তে আস্তে শেষ হয়ে যায়। সে আগের মতো ফ্যাকাশে দেহে পরিণত হয়। আমার চোখে তা খুবই বিভৎস লাগে। আমি হতাশ হয়ে রোয়েনার খাটে বসে পড়ি। আরো এক ঘন্টা সময় কেটে যায়। এবার স্পষ্ট শুনতে পাই খুবই ধীরে দীর্ঘশ্বাস। আমি রোয়েনার মুখের উপর ঝুঁকে পড়ি। দেখি রোয়েনার পদ্মের পাপড়ির মতো ঠোঁট জোড়া আস্তে আস্তে ফাঁক হল। মুক্তোর মতো সুন্দর দাঁতের পাটি দেখতে পাই। এবার আর আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারি না। মনে হয় আমি ফুল দেখছি, তা না হলে আমার মাথার গন্ডগোল হয়েছে। আরো ভালো করে বোঝার জন্য আমি রোয়েনার উপর ঝুঁকে থাকি। এবার স্পষ্ট দেখতে পাই রোয়েনার পাণ্ডুর গালে লাল ছোপ লেগে আছে। এই রং আস্তে আস্তে তার কলার দিকে এগিয়ে যাচ্ছে। রোয়েনার গায়ে হাত দিয়ে দেখি তার দেহে হিম ঘরে ঠান্ডা ভাব নেই, সেখানে এসেছে উত্তাপ। বুকে কান দিয়ে মনে হয় তার হৃৎপিণ্ডটা খুবই আস্তে আস্তে চলছে। আমি মনের সব রকম চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে দিই, রোয়েনার মাথায় হাত তুলিয়ে দিই। ওর দেহে উত্তাপ আনার জন্য ওর হাতের চেটো আর পায়ের তলায় খসতে শুরু করি। এছাড়াও রোয়েনার দেহে জীবনী শক্তি ফিরিয়ে আনার জন্য নানান রকম চেষ্টা করতে পিছিয়ে যাই না। কিন্তু অল্প সময় পরেই আমি বুঝতে পারি আমার সব রকম চেষ্টাকে নস্যাত করে রোয়েনা আগের মৃতের অবস্থায় ফিরে আসে। রোয়েনার দেহ থেকে রক্তিম আভা নিরুদ্দেশ হয়। বিবর্ণ মুখে মৃত্যুর ভয়াল রূপ প্রকট হয়ে ওঠে। সমস্ত শরীর জমাট পাথরের মতো হয়ে ওঠে। আমি আবার হতাশ হয়ে যাই, স্মৃতি অমন্থন করি। এভাবে একই রাতে কতবার যে রোয়েনার দেহে প্রাণ শক্তির আভাস ফুটে উঠেছে তার হিসেব নেই। আমার মনে হয়েছে রোয়েনার জীবনী শক্তি তার ফেলে যাওয়া কায়ার মধ্যে বারবার ঢোকার চেষ্টা করছে, কিন্তু অপরাজেয় মৃত্যুর কাছে পরাজিত হয়ে বারবার সে শরীর পরিত্যাগ করতে বাধ্য হয়েছে। রাত্রি প্রায় শেষের দিকে হঠাৎ
লয়েনের মৃতদেহটা বেশ জোরে কয়েকবার নড়ে ওঠে। এবার কিন্তু মৃত লয়েনের দেহের সারা আমার মনে আলোড়ন সৃষ্টি করতে পারে না, কেননা তখন আমি খুবই ক্লান্ত। আমি ক্লান্ত দৃষ্টি নিয়ে লয়েনের মৃতদেহের দিকে তাকিয়ে থাকি। তারপরই লয়েনের মৃতদেহের পাণ্ডুরতা দূর হয়ে রক্তিম বর্ণ ফুটে ওঠে। একমাত্র চোখ দুটো বন্ধ ছিল, তাছাড়া লয়েনের দেহটা জীবন্ত হয়। আমার মনে আবার আনন্দের সঞ্চার হয়। মনে হয় এ যাত্রায় বোধহয় লয়েনা কঠিন মৃত্যুর অনুশাসন থেকে রেহাই পেয়েছে। এবার লয়েনা আমাকে নিরাশ করে না। সে আস্তে আস্তে খাটের ওপর উঠে বসে। ঘুমন্ত অবস্থায় মানুষ যেমন চোখ বন্ধ করে খাট থেকে নামে, ঠিক সেরকম করে রোয়না নিজের খাট থেকে নামে আমার সামনে এসে দাঁড়ায়। এরকম অবস্থায় আমার মাথা থেকে ভয় ভাব দূর হয়ে যায়। এখন আমার যে কি করা উচিত তা আমি বুঝতে পারি না। সবকিছু যেন তালগোল পাকিয়ে যায়। আমি পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে খাটের এক কোণে বসে থাকি। এক সময় সামনে দাঁড়িয়ে থাকা রোয়েনার দেহটা দেখে আমার যেন মনে হয় মৃত্যুর পরে রোয়েনা কি কিছুটা লম্বা হয়েছে। রোয়েনা চোখ বোঝা অবস্থায় আস্তে আস্তে ঘরের অন্য দিকে যেতে থাকে। আমি হঠাৎ উন্মত্ত হয়ে রোয়েনার সামনে এসে দাঁড়াই, রোয়েনাকে ধরতে যাই। রোয়েনা থমকে দাঁড়ায়। একটা হাতের সামান্য ছোঁয়াতেই রোয়েনার দেহের ওপরকার সাদা কাপড়টা মাটিতে খসে পড়ে। সঙ্গে সঙ্গে একটা দমকা বাতাস ঘরে প্রবেশ করে সব এলোমেলো করে দেয়। ঘরে নেমে আসে রাত্রির নিরন্তর অন্ধকার। সে সময় লয়েনার দুটো সুন্দর চোখ খুলে যায়, আমাকে ভীষণ ভাবে আকর্ষণ করতে থাকে। আমি ভয়ে ও বিস্ময়ে চিৎকার করে বলি, এবার আমি আমার হারানো লয়েনাকে নতুন করে ফিরে পেয়েছি।
Yes, Book FM Horror Club is here with more fun and fear. ঘড়িতে সময়টা 12টা বাজে মিনিট। আমি রাসেল এই মুহূর্তে চলে আসলাম সৃষ্টির সাথে, এবং আশা করছি আপনারা সবাই এনজয় করছেন আজকের এই এপিসোডটি। সৃষ্টি, আজকে তো হঠাৎ করে ঢুকে পড়লাম, আমি একটা জিনিস দিয়ে আজকে শুরু করতে চাই। ভূত এফএম এর প্রসঙ্গ আনার আগেও আমরা জানি যেটা অক্টোবর মাস, এবং অক্টোবর মাসের শেষ দিন অর্থাৎ 31 তারিখ হচ্ছে হ্যালোউইন, রাইট? তো হ্যালোউইনে আমরা হ্যালোইন স্পেশাল কোনো কিছু না করতে পারলে তো একেবারে হয় না। তো হ্যালোইন স্পেশাল কোনো একটা কিছু করতে চাই, সেই কারণেই আমরা চিন্তা করেছি যে এইবারেও হ্যালোইন আমরা শো করবো, এবং সেই শোটার লাইভ যারা দেখতে চান তারা আসতেও পারবেন। খুবই আছে ঢাকাতে যারা আছেন তাদের জন্য ইটস ভেরি ইজি, বিকজ আমরা থাকবো বনানী 11 নম্বর রোডে বার্গার কিং, এবং সেখান থেকে আমরা লাইভ চলে যাবো। সো আমাদের সাথে এসে দেখা করতে পারেন। সুতরাং বনানী 11 নম্বর রোডে বার্গার কিং যদি আপনি 31 অক্টোবর রাত 11টার সময় থেকে আসেন বা এদিকে থাকেন বা আমাদের সাথে দেখা করতে চান, আমরা তার আগে থেকেই থাকবো একটু। তো আপনারা যদি আসেন এবং দেখা করতে চান তাহলে মজা হবে, এবং আপনাদের জন্য বেশ কিছু সারপ্রাইজ। তো সেই জন্যই বলবো যে এই অক্টোবরটা ফ্রি থাকবেন, এবং এই অক্টোবরের 31 তারিখ ফ্রি থাকবেন, এবং রাতের বেলা যারা পারবেন তারা চলে আসবেন। বেশি দূরে যাচ্ছি না আমরা, কাছাকাছি, এবং আপনাদের খুব চান। এটা আমার একটা মানে নিউজ দেওয়ার মতন ছিল,
এবং বোম ফাটানোর মতো নিউজ কিন্তু আছে, আমি নিজে খুব এক্সাইটেড হয়ে
গেছি। হ্যাঁ সেটাই, এবং শুধু আমি থাকবো যে তাই না, আপনাদের সবচেয়ে পছন্দের যে সমস্ত যারা ঘটনা বলেন আপনাদেরকে তারাও থাকবেন ইনশাল্লাহ, এবং সেটা চেষ্টা করছি আমরা এখন থেকে যে আপনাদের সবচেয়ে পছন্দের মানুষ সবার সাথে দেখা করার একটা চান্স তো আছে, তাই না? তো সবাই মিলে একসাথে যদি আমরা সেই দিনটা ভয়ে ভয়ে কাটাতে পারি তাহলে খুব মজা হবে আশা করছি। এবং আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, আপনি চেয়ে দেখতে পারেন facebook.com/bhootfm.rasel bhootfm, এবং এটা রাসেলের স্পেলিংটা হচ্ছে RUSSEL। তো এটা হচ্ছে আপনি যদি চান তাহলে অবশ্যই অবশ্যই সেখানে গিয়ে আপনি দেখতে পারেন। তো যাই হোক, আমার মনে হয় যে এটা অনেক ভালো একটা নিউজ, এবং 31 অক্টোবর হ্যালোইনের দিনটা কাটানোর জন্য চমৎকার একটা নিউজ এটা একটা। আর আগামীকালকের ভূত এফএম এ আপনারা অবশ্যই অবশ্যই জয়েন করবেন, কারণ সেই ভূত এফএম আমরা স্পেশাল করার চেষ্টা করবো, স্পেশাল কোনো কিছু রাখার চেষ্টা করবো প্রতিবারের মতোই। সুতরাং সেটা নিয়েও আমি অনেক এক্সাইটেড, এবং এইবারও আমরা যারা আসছি নতুন তাদের মধ্যে বেশিরভাগই তাদের মধ্যে নতুন, বেশিরভাগ মানে কি সবাই নতুন বলতে গেলে। তো সেই হিসেবে আমি আরো আমন্ত্রণ জানাবো আপনাদের সবাইকে যারা আসতে পারেন তারা অবশ্যই স্টুডিওতে আসার চেষ্টা করবেন। এবং আমাদের ভূতের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূতের নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি জান আপনার ঘটনা আমরা পরে শোনাই। আর ঢাকায় থাকলে কিন্তু হ্যালোইনে দেখা হচ্ছে, এটা আমার জন্য এবং ভূতের জন্য আপনারা করবেন আশা করব। ওকে সৃষ্টি, কি অবস্থা?
হ্যাঁ রাসেল ভাই, ফেসবুক স্ক্রল করছিলাম, কমেন্টের পর কমেন্ট চলে এসেছে একদম ঠিক 12টার সময় আপনার কমে।
এবং আপনাদের যারা ভূত এফএম এ যারা ঘটনা শোনাবেন তাদের মধ্যে সবচেয়ে স্পেশাল যারা তারা থাকবেন সেদিন, এবং সেখানে আরো সারপ্রাইজ থাকবে আপনাদের অনেক কিছু, সেটা না গেলে আসলে বোঝা যাবে না। আর যারা শুনবেন তাদের জন্য সারপ্রাইজ থাকবে, তাদের জন্য ঘটনাগুলো অবশ্যই 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 অনেক স্পেশাল হতে হবে। যদি স্পেশাল মানুষরা আসে না তাহলে এমনিতেই সব কিছু স্পেশাল হয়ে যায়। সো এটা নিয়ে মানে আমি একটু কম ওয়ারিড, যদি আপনাদের পছন্দের মানুষরা আসেন তাহলে ঘটনাগুলো এমনিতেই ভালো হবে।
রাসেল ভাই আসলে একটা প্রাণ খুঁজে পাই আমরা।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আরো আছেন মেহেদি হাসান, সানি আছেন, এস আরাফাত, রাহিন আবির, ভালোবাসার ভালো লোক। আর এছাড়া সেকেন্ড আওয়ারে আমরা আরো একটা খুব সুন্দর একটা গল্প আছে, বহু পুরাতন একটা বিদেশি ভয়ের গল্পের সংকলন থেকে নেয়া একটা গল্প আছে আমাদের, এবং সেই গল্পটা হরিনারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা গল্প, ছোট একটা গল্প কিন্তু খুবই সুন্দর একটা গল্প। সেই গল্পটা আছে মাসে আমাদের আনসেন্সর স্টোরি তো আছে, এবং সেই সাথে আমাদের যে অ্যালান পো সম্ভবত বিদেশি রাইটারদের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ লেখা এই ব্যক্তির সবচেয়ে বেশি গল্প আমাদের ভূতের সময় হওয়ার গল্পে পাওয়া হয়েছে, তার সম্পর্কে কিছু কথা আজকে যারা আমাদের শোনেন তাদেরকে জানানোর ইচ্ছা আছে। সব মিলে নেক্সট টু আওয়ার্স খুব এক্সাইটিং কাজ করে।
ওকে, সো আমার মনে হয় যে নেক্সট টু আওয়ার্স আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, এবং আশা করছি প্রতিটা মুহূর্ত অনেক 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 ভালো যাবে আপনাদের জন্য। আর এছাড়াও আর কোন কমেন্ট কি করবো আমরা?
হ্যাঁ রাসেল ভাই, কমেন্ট আসলে করা শুরু করলে মনে হয় শেষ হবে না। যেমন আমাদের সাথে আছেন হিমেল, হিমেল আছেন, আশিক আছেন আমাদের সাথে, আছেন জি এম নজরুল ইসলাম খান মেহেদি আছেন, দেখছেন বরিশাল থেকে শুনছি, আর অনেকে আরাফাত রহিন আগে তার কমেন্ট পড়েছি, অনেকে আছেন অনেক কমেন্ট করছেন, সেই শুনতে যাচ্ছি ভূতিকা শুনতে যাচ্ছেন অনেকে ড্রাকুলার আজকের এপিসোডটা আমার মনে হচ্ছে, তো আমরা ভূতিকার দিকে এগিয়ে যাওয়াটাই ভালো হবে।
ওকে, তাহলে আমরা শেষ করি আজকের মতো আমাদের কনভারসেশন। এন্ড আমরা এখন কি করবো সৃষ্টি, কি শুনবো আমরা এখন?
রাসেল ভাই আপনি থাকতে থাকতে ক্যাকটাস স্যার আমার খুব পছন্দ একটা গান শুনতে শুনতে মানে শুনতে চাচ্ছি, সেটা হচ্ছে নীল 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 নির্জনে।
ওকে, সো কথা হবে ভূত এফএম এ আবারও, সেই পর্যন্ত ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন, এবং আজকে পুরোটা সময় ভূত এফএম হরর ক্লাবের সঙ্গে থাকুন। টাটা।
With more fun and fear.
পুরোটা সময় সাথে থাকবেন, ভূতিকার জন্য যারা তাদের ওয়েট করেছেন তাদের অপেক্ষা, প্রহর শেষ হচ্ছে ঠিক এখন।
ভূতিকা
Bram Stoker's Dracula, Episode 7.
মিনামুরের ডায়েরি থেকে 10 অগস্ট। ঘুমের ঘরে হাঁটার অভ্যাসটা অনেক কমে এসেছে লুসির, কিন্তু তার পরিবর্তে আরেকটা নতুন উপসর্গ দেখা দিয়েছে। ঘুমের মধ্যেই অস্বাভাবিক রকম ছটফট করে সে। গতকাল লুসির সাথে একই ঘরে রাত কাটিয়েছি, ও ছটফটানিতে একটুক্ষণের জন্যও দুচোখের পাতা এক করতে পারিনি আমি। সারা রাত ছটফট করে ভোরের দিকে গভীর ঘুমে ঢলে পড়েছে লুসি। ঘুম ভাঙলে ওকে নিয়ে সাগরের ধারে বেড়াতে বেরোলাম। ঝকঝকে পরিষ্কার নীল আকাশের এখানে ওখানে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ফেলা। ভোরের কচি রোদ এসে পড়েছে বিচিত্র রঙের মেঠো ফুলের গায়ে। ফুলগুলোর কোনো কোনোটায় রাতের ঝরে পড়া দু এক ফুটা শিশির বিন্দু এখনো লেগে রয়েছে। সূর্যের সোনালী আলো পড়ে রংধনুর সাত রং সৃষ্টি করেছে ওই শিশির বিন্দুগুলো। সাগরের বুক থেকে বয়ে আসছে ঝিরঝিরে দক্ষিণা হাওয়া। শান্ত ওই সাগরের দিকে চেয়ে কেউ কল্পনাও করতে পারবে না, মাত্র কয়েকদিন আগে ঝড়ের দাপুটে ওর বুকেই উথাল পাথাল নেচে বেরিয়েছে পাহাড় প্রমাণ বিশাল সব ঢেউ। হাঁটতে হাঁটতে ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গির্জাটার কাছে চলে এলাম। গির্জার আঙিনায় লোকের ভিড়। ডিমেটারের সেই হতভাগ্য ক্যাপ্টেনের লাশ দাফন করতে আনা হয়েছে আজ। তার শোক মিছিলে অংশগ্রহণ করেছে আঙিনার ওই লোকগুলো। কি যেন এক অজানা কারণে অস্থির হয়ে আছে লুসি। বারবার জিজ্ঞাসা করেও তার থেকে কোনো সদুত্তর পেলাম না আমি। গত রাতের দুঃস্বপ্নের ঘোর বোধ হয় এখনো ছায়াপাত করে রেখেছে ওর মনে। এখানে এই লোকের ভিড়ে লুসির ভালো লাগছে না ভেবে দূরের ফাঁকা জায়গাটার দিকে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে প্রথম দিন যে বেদিটায় বসে ডায়েরি লিখেছিলাম সেটার কাছে চলে এলাম। এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে জটলা করছে জনা কয়েক লোক। ওদের মাঝে আমার একজন পরিচিত লোকও আছে। আমাদের দেখেই এগিয়ে এসে বলল সে,
আজ ভোরে এই বেদির উপর পড়ে মরেছিল বৃদ্ধ মিস্টার সলেজ। ডাক্তার বলেছে অস্বাভাবিক আতঙ্কজনিত কোন এক কারণে তার হার্ট অ্যাটাক হয়।
শুনে মনটা খারাপ হয়ে গেল। ভাবতে ভাবতে রবিনহুড উপসাগরের পাহাড়ি উপত্যকার দিকে এগিয়ে চললাম আমি আর লুসি। 11 আগস্ট, গতকাল শেষ করতে পারিনি লেখাটা। আজ যেভাবেই হোক শেষ করে ফেলব এই প্রতিজ্ঞা নিয়েই লিখতে বসেছি। রবিনহুড উপসাগরের কাছাকাছি পৌঁছেই মুখের বিষাক্ত ভাবটা কেটে গেল লুসির। চারপাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে খুশি মনে এগোতে থাকলাম আমরা। উপসাগরের একেবারে তীরের কাছের পাহাড়টার কোণ ঘেঁষে দাঁড়িয়ে আছে প্রাচীন ছোট্ট একটা সরাইখানা। প্রায় নির্জন সেই সরাইখানার খোলা একটা জানালার ধারে চা খাওয়ার জন্য বসে পড়লাম আমরা। দূরের ঢেউ খেলানো চারণভূমি থেকে ভেসে আসছে পশুর গলায় বাঁধা ঘণ্টার সুরেলা মৃদু টুংটাং আওয়াজ। চা খেয়ে নিয়ে সরাইখানার আশপাশটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম আমরা। ঘুরে ঘুরে সেই পাহাড়ি অঞ্চলে সারাতে দিন কাটিয়ে দিলাম। খিদে পেলেই এসে খেয়ে নিচ্ছিলাম সেই সরাইখানাটায়। বিকেল গড়িয়ে আসতেই রওনা দিলাম বাড়ির দিকে। গত রাতের নিদ্রাহীনতা আর সারাদিনের পরিশ্রমের পর ক্লান্তিতে ভেঙে আসছিল শরীর। বাড়ি ফিরে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। শোয়া প্রায় সঙ্গে সঙ্গেই গভীর ঘুমে ঢলে পড়ল লুসি। ঘুমলে অদ্ভুত সুন্দর লাগে লুসিকে। হলপ করে বলতে পারি এ সময় ওকে দেখলে আর্থারের অনেক ভালো লাগত। এ সময় হঠাৎ জোনাথনের কথা মনে পড়ে গেল আমার। অনুভব করছি দুগাল বেয়ে গড়িয়ে নামছে তপ্ত অশ্রুর ধারা। ঈশ্বর, যেখানে যে অবস্থায় থাকুক তুই ওকে দেখো। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ অস্ফুট একটা শব্দে ঘুম ভেঙে গেল আমার। নিজের অজান্তেই চমকে উঠে বসলাম বিছানার ওপর। লুসির বিছানার দিকে চোখ পড়তেই অজানা আশঙ্কায় ধরফর করে উঠল বুক। বিছানা খালি, বিদ্যুৎ বেগে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে চাইলাম। দরজা খোলা। ব্যাপারটা বুঝতে বিন্দু মাত্র বিলম্ব হল না আমার। ঘুমের ঘোরেই দরজা খুলে বাইরে বেরিয়ে গেছে লুসি। এক লাফে বিছানা থেকে নেমে আলনা থেকে একটা চাদর টেনে নিয়ে ছুটে বেরিয়ে গেলাম ঘর থেকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবলাম এত রাতে নিশ্চয়ই বাড়ির বাইরে কোথাও যাবে না লুসি। তাই নিচে নেমে নিচে সবকটা ঘর খুঁজে দেখলাম, পাওয়া গেল না ওকে। বাগানেও নেই। মাথাটা খারাপ হয়ে যাবার জোগাড় হলো আমার, কোথায় গেল লুসি। হঠাৎ খেয়াল হলো ড্রয়িং রুমটা দেখা হয়নি তো এখনো। এক ছুটে এসে ঢুকলাম ড্রয়িং রুমে, নেই লুসি। কিন্তু ঘরের বাইরের দিকের দরজাটা খোলা। যতদূর মনে পড়ে প্রতি রাতেই ঘুমাতে যাওয়ার আগে ড্রয়িং রুমের ওই দরজাটা বন্ধ করে যায় দারোয়ান। আন্দাজ করলাম ওই পথেই বেরিয়ে গেছে লুসি। কোনো কিছু বিবেচনা না করেই ওই দরজা দিয়ে ছুটে বেরিয়ে গিয়ে পথে এসে নামলাম। যত দূর চোখ যায় জনপ্রাণীর চিহ্ন পর্যন্ত চোখে পড়ল না পথের কোথাও। আকাশে পূর্ণ চাঁদ, ফুটফুটে জ্যোৎস্নায় দূরের গির্জার চূড়াটা চোখে পড়ছে। ঢং করে একটা ঘন্টার ধ্বনি শোনা গেল এই সময়। ওটা গির্জার বিশাল ঘড়ির ঘন্টার আওয়াজ। কেন যেন মনে হল ওই গির্জার দিকেই গেছে লুসি। বেদিগুলোর প্রতি লুসির আকর্ষণের কথা জানা আছে আমার। দ্রুত এগিয়ে চললাম, গিয়ে লাগলো বেদি পেরিয়ে আসার পরই চোখে পড়ল সেকে বেদিটা চোখে পড়ার সঙ্গে সঙ্গে ধ্বংসু। আশঙ্কায় ভয়ে ধুকপুক করছে বুকের ভেতরটা। এগিয়ে যাব কি যাব না ভাব এক মুহূর্তের জন্য আমার দিকে চেয়ে থাকলো ওই অদ্ভুত মানুষটা। তারপরে দুহাত ছড়িয়ে গায়ের কালো আলখাল্লার দুটো প্রান্ত ডানার মতো করে মেলে বিশাল একটা বাদুর হয়ে যেন উড়ে গেল আকাশে। দেখে একটা ঠান্ডা ভয়ের স্রোত শিরশির করে আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল নিচের দিকে। বদ্ধ হয়ে যাবার উপক্রম হল হৃৎপিণ্ডের গতি। ভুল দেখলাম না তো, তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম জানি না। পায়ের কাছে সরসর শব্দ হতেই চেঁচিয়ে লাফ দিয়ে উঠে সরে দাঁড়ালাম। নিচের দিকে চেয়ে দেখলাম আমার চেঁচানিতে আমার দ্বিগুণ ভয় পেয়ে ছুটে পালাচ্ছে একটা মেঠো ইঁদুর। অচেতনের মতো বেদির উপর চিত হয়ে পড়ে আছে লুসি, অল্প একটু ফাঁক হয়ে আছে ঠোঁট দুটো। লুসি নাকের কাছে হাত নিয়ে দেখলাম কেমন যেন অস্বাভাবিক ওর শ্বাস প্রশ্বাস, থর থর করে কাঁপছে সারা গা। ভাবলাম শীত করছে লুসি, তাড়াতাড়ি গা থেকে চাদরটা খুলে নিয়ে জড়িয়ে দিলাম। জড়ানোর সময় ওর গলার কাছে আমার হাতের চাপ লাগায় মনে হলো খানিকটা ব্যথা পেয়ে অস্ফুট শব্দ করে উঠল লুসি। আস্তে করে গায়ে ঠেলা দিয়ে ওর ঘুম ভাঙানোর চেষ্টা করলাম, প্রথমে সাড়া দিল না লুসি। অচেতন লোকের চেতনা ফিরে পাবার মতো ধীরে ধীরে চোখ মেলল সে। আমাকে দেখে একটু অবাক হল না লুসি, যেন সে নিজের ঘরে বিছানায় শুয়ে আছে আর আমি ওর ঘুম ভাঙাচ্ছি। কোনো কথা না বলে বাচ্চা মেয়ের মতো দুহাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে আবার চোখ মুদল লুসি। বুঝতে পারলাম গভীর ঘোরের ভেতর আছে সে এখন। জোর করে ওকে বেদি থেকে তুলে বাড়ির দিকে রওনা দিলাম। নিঝুম জ্যোৎস্নায় খা খা করছে চারিদিক, দমকা হাওয়ায় মাথার উপর এক ধরনের ছিটছিড়ে ভৌতিক শব্দ করছে বার্চের পাতা। এছাড়া বাড়ি ফেরার পথে আর কোন রকম শব্দ চলতে আর কাউকে বলবো না, এমনকি ওর মা কেউ না। আর চাঁদের আলোয় গির্জার ওই প্রাচীন বেদির কাছে যে ঘটনাটা ঘটল তা তো কাউকে বলাই যাবে না, কারণ বললে বিশ্বাস তো করবেই না কেউ, উল্টো পাগল ঠাউরাবে আমাকে। ঘরে ফিরে এসে বিছানায় শুইয়ে দিলাম লুসিকে, সাথে সাথেই ঘুমিয়ে পড়ল। আমার কিন্তু সহজে ঘুম এলো না। পূর্ব দিকের জানালাটার দিকে চেয়ে একটু আগে দেখা ঘটনাগুলোর কথা ভাবতে লাগলাম আমি। রাত মনে হলো কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে চাঁদের আলো, বুঝলাম ভোর হয়ে গেছে। 12 আগস্ট, সকাল থেকেই দিনটা আজ ভারী সুন্দর। ভোরের দিকে গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল লুসি, শিশির ভেজা ফুলের পাপড়ির মতো চোখ মিলল এক সময়। সারা মুখে রাত্রি জাগরণের চিহ্ন মাত্র নেই। অন্যান্য দিনের চাইতে আজ ওকে বেশি সুন্দর মনে হচ্ছে, অস্থিরতাও যেন কমে গেছে একটু। ওর গলার কাছে চোখ পড়তেই দেখলাম এক পাশে কণ্ঠনালীর খুব কাছে সুচ ফোটানোর মতো ছোট ছোট দুটো ক্ষত চিহ্ন। ধবধবে সাদা রাতের পোশাকেও দু এক ফোঁটা রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। কেমন করে আঘাত পেল লুসি জিজ্ঞেস করলাম, কিন্তু কিছুই বলতে পারল না ও। নাস্তা সেরে দুজনেই মালগ্রেভ উডের দিকে বেড়াতে বেরোলাম। সারাটা সকাল আর দুপুর মালগ্রেভ উডের আশেপাশে কাটিয়ে বিকেলের দিকে ঘরে ফিরে এলাম। কিছু খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আবার ম্যাকেনজির অনন্য সঙ্গীতানুষ্ঠান, ওখান থেকে ব্যস্ত। ওর অলক্ষে ভেতর থেকে দরজার তালাটা আটকে দিয়ে চাবিষ্কার মনে আছে বাতি জ্বালিয়ে উঠে গিয়ে ওকে জোর করে দরজার কাছ থেকে এনে বিছানায় শুইয়ে দিলাম। প্রায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ল লুসি। একটু পরই আবার উঠে গিয়ে দরজা খুলে বাইরে বেরোনোর চেষ্টা করল সে, কিন্তু দরজায় তালা দেয়া থাকায় এবারও বেরোতে পারল না। সারা রাতে দুইবার ঘুমের ব্যাঘাত ঘটায় ভোরের দিকে ঢলে পড়লাম দুজনেই। ঘুম ভাঙতে দেখলাম জানালে দিয়ে ঘরে এসে পড়েছে সকালের মিষ্টি রোদ। 13 আগস্ট, নিরুদ্বিগ্ন ভাবেই কেটে গেল আমার আরো একটা দিন। আজও শুবার আগে দরজায় তালা মেরে চাবিটা নিজের কাছে রেখে দিলাম। মাঝরাতে অকারণে হঠাৎ ঘুম ভেঙে যেতে দেখলাম বিছানায় উঠে সোজা হয়ে বসে জানালার দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে আছে লুসি। একটু অবাক হয়ে ওর দৃষ্টি অনুসরণ করে খোলা জানালার দিকে চাইলাম, কিচ্ছু চোখে পড়ল না। বিছানা থেকে উঠে ভালো করে দেখার জন্য জানালার কাছে এসে দাঁড়ালাম। রূপালী জ্যোৎস্নায় আকাশটা আর পৃথিবীটাকে কেমন যেন রহস্য ঘন এক নিস্তব্ধ নতুন জগৎ বলে মনে হচ্ছে। ঠিক সেই সময় দেখলাম ওটাকে, আমার ঠিক মাথার উপরের আকাশে পাক খেতে খেতে উঠছে একটা প্রকাণ্ড বাদুর। সা করে হঠাৎ আমার দুহাত দূরে চলে এলো বাদুরটা। এত কাছ থেকে ওর জলজলে লাল অদ্ভুত চোখ দুটো দেখে কেন যেন ভয় করতে লাগলো। আরো বার দুয়েক আমার কাছাকাছি উড়ে এলো বাদুরটা। মনে হলো জানালা দিয়ে ঘরে ঢুকতে চাইছে ওটা, কিন্তু আমার জন্য পারছে না। আরো কয়েকবার পাক খেয়ে ঘুরে বেরিয়ে গির্জার দিকে চলে গেল বাদুরটা। তারপর গির্জার চূড়া পেরিয়ে সোজা চলে গেল সাগরের দিকে। বাদুরটা চলে যেতেই বিছানায় লুটিয়ে পড়ে গভীর ঘুমে অচেতন হয়ে গেল লুসি। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগলো আমার কাছে। ১৪ আগস্ট বিকেলে ওয়েস্টপিয়ার থেকে ফেরার পথে সেই বেদিটার উপর বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম। উঁচু নিচু পাহাড়ি পথ হেঁটে হেঁটে পা ব্যথা করছিল। হালকা সাদা মেঘগুলোকে রক্তের রঙে রাঙিয়ে দিয়ে পশ্চিম আকাশে এখন অস্ত যাচ্ছে সূর্য। পাশে বসা লুসির হঠাৎ দীর্ঘশ্বাসের শব্দে চমকে উঠে ওর দিকে ফিরে চেয়ে দেখলাম উইপি গির্জার চূড়ার দিকে নিষ্পলক তাকিয়ে আছে সে। গির্জার চূড়ার কাছটায় ছোট্ট জানালার রঙিন কাছে অস্তগামী সূর্যের লাল আভা পড়ে এক অপূর্ব বর্ণালী সৃষ্টি করেছে। আমি লুসির দিকে চাইতেই সেই রঙিন কাচের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করে বলল সে, ঠিক ওর চোখ দুটোর মতন রঙিন আর জলজলে। ঠিক বুঝতে পারলাম না লুসির কথা, কার চোখে কথা বলছে সে। অকারণেই দারুণ অস্বস্তি বোধ করতে থাকলাম। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ঘরে ফিরে এলাম। ঘরে ফিরেই মাথা ধরেছে বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল লুসি। আমি চলে এলাম বাগানে। এই সন্ধ্যাবেলায় ঘুম আসবে না আমার। তাছাড়া মন জুড়ে ভিড় করে আছে নানা রকমের চিন্তা। এগিয়ে গিয়ে কোণের দিকে একটা বেঞ্চিতে বসে জোনাথনের কথা ভাবতে থাকলাম। কতক্ষণ সেখানে বসে বসে ভাবছি জানি না। চমক ভাঙল যখন মাথার উপর উঠে এসেছে চাঁদ। হলুদ জ্যোৎস্নার ঢল নেমে এসেছে সারাটা বাগানে। লুসিকে একলা ঘরে ফেলে এসেছি। কথাটা মনে হতেই লাফ দিয়ে উঠে ওর ঘরের দিকে ছুটলাম। দূর থেকেই দেখলাম জানালার সামনে চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লুসি। ওর সামনে কালো মতো কি যেন একটা বসে আছে। ধক করে উঠল হৃৎপিণ্ডটা। থমকে দাঁড়িয়ে পড়তে গিয়েও দাঁড়ালাম না, পা টিপে টিপে এগিয়ে চললাম। ওই কালো মতো জিনিসটা কি দেখতেই হবে আমাকে। দু গজের ভেতরে চলে যাবার পরেও আমার উপস্থিতি টের পেল না লুসি। কিন্তু নড়ে উঠল কালো জিনিসটা। এবার বুঝলাম অচেনা কালো রঙের বিশাল একটা পাখি ওটা। চেঁচিয়ে ডাকলাম লুসিকে, কোন রকম সাড়া দিল না লুসি। কিন্তু তড়িদাহতের মতো লাফ দিয়ে উঠল পাখিটা। পর মুহূর্তে ডানা মেলে ভেসে গেল বাতাসে। স্তম্ভিত হয়ে দেখলাম পাখিটা একটা বাদুর। চিরদিন জেনে এসেছি মাথা নিচু করে নিচের দিকে ঝুলে থাকে বাদুরেরা, কিন্তু আজ নিজের চোখে আর সব সাধারণ পাখিদের মতো জানালার চৌকাঠে বসে থাকতে দেখলাম একটা বাদুরকে। আসলে বাদুর কিনা ওটা যথেষ্ট সন্দেহ আছে আমার। বাদুরটা চলে যেতেই এগিয়ে গিয়ে লুসির কাঁধে হাত রাখলাম। চুমকে আমার দিকে ফিরে চাইল সে। কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে ওর চেহারা। খোলা জানালা দিয়ে হিমেল হাওয়ায় ভর করে হু হু করে ঘরে ঢুকছে হাসনাহিনার মিষ্টি গন্ধ। সেই গন্ধকে ছাপিয়ে লুসির গা থেকে কেমন যেন একটা বোটকা গন্ধ ছড়াচ্ছে। জীবিত কোনো মানুষের গা থেকে আসতে পারে না ওরকম বোটকা পচা গন্ধ। ওই রহস্যময় বাদুরটাই কি এর কারণ? ১৭ আগস্ট কিছু লিখতে পারিনি গত তিন দিন। অবশ্য লেখার মতো মানসিকতাও ছিল না, আজও নেই। তবু জোর করেই লিখতে বসেছি। জোনাথনের খবর নেই, এদিকে লুসিও দিন দিন কেমন দুর্বল হয়ে পড়েছে। ও চিন্তায় লুসির মাও প্রায় শয্যাশায়ী হতে চলেছেন। ওদিকে লুসির বিয়ের দিন দ্রুত ঘনিয়ে আসছে। সবদিকেই কেমন যেন একটা গোল পাকানো ভাব, কারণ খুঁজে পাচ্ছি না। সেদিনের মতো ঠিক তেমনি ভাবে জানালার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়েছিল লুসি। আর ওর কাছে ঘাটা তো শুকায়নি, বরং বেড়েছে। ডাক্তার না দেখালে আর চলছে না। ১৮ আগস্ট অকারণেই সকাল না কিছু খুঁচিয়ে খুঁচিয়ে আরো প্রশ্ন করতেই বলল, ঠিক বলতে পারবো না মিনা, তবে মনে হয় স্বপ্ন। ওগুলো সব বোঝাতে পারবো না। রাতের বেলা হঠাৎ করেই ঘুম ভেঙে জেগে উঠে বসি বিছানায়। আশ্চর্য, হাজার হাজার নেকড়ের হিংস্র গর্জন শুনতে পাই তখন। চোখের সামনে ভেসে ওঠে একজোড়া লাছন্নের মতো টলতে টলতে এগিয়ে যাই। তারপর আর কিছুই মনে থাকে, কারণ একটু আগে জোনাথনের খবর পেয়েছি। যা ভাবছিলাম তাই, অসুস্থ হয়ে হাসপাতালে পড়েছিল সে। বুদাপেস্টের সেন্ট জোসেফ হসপিটালের সিস্টার আগার পাওয়ার পর নাকি সব সময় কাউকে না কাউকে তার সঙ্গে থাকতে হবে। বিন্দুমাত্র দ্বিধা না করে জিনিসপত্র গুছিয়ে তৈরি হয়ে নিয়েছি। পোশাকটা শুধু পাল্টান্ত, মানসিক আঘাত পেয়ে গত মাস দেড়েক ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছেন তিনি। সেন্ট জোসেফ এবং মেরি মায়ের কৃপায় এখন অনেক সুস্থ হয়ে উঠেছেন তিনি, কিন্তু শরীর এত দূর। মিস্টার হার্কারের রোগ মুক্তি এবং আপনার শুভকামনা করে শেষ করছি। প্রীতি ও শুভেচ্ছান্তে, সিস্টার আগাথা।
Oh. Bram Stoker's Dracula, Episode 7.
মিস্টার হারকারের এই দুঃসময়ে আপনার সাহচর্য বিশেষভাবে কামনা করছেন তিনি। অনেক আগেই আমরা আপনার সাথে যোগাযোগ করতাম, কিন্তু মিস্টার হারকারের স্মৃতিশক্তি ফিরে না আসা পর্যন্ত আপনার ঠিকানা আমরা জানতে পারিনি। অবশ্য জানা সম্ভবও ছিল না, যদিও সম্ভাব্য সব রকম চেষ্টাই আমরা করেছি। আশা করছি পত্র পাওয়া মাত্র এখানে চলে আসবেন আপনি। মিস্টার হারকারের রোগ মুক্তি এবং আপনার শুভকামনা করে শেষ করছি। প্রীতি ও শুভেচ্ছান্তে, সিস্টার আগাথা।
হুইটবির স্যামুয়েল এফ বেলিংটন অ্যান্ড সলিসিটার্স এর লেখা একটা চিঠি পায় লন্ডনের মেসার্স কার্টার প্যাটারসন অ্যান্ড কো। চিঠিটা এই রকম। 17 আগস্ট। ডিয়ার স্যার, গ্রেট নর্দার্ন রেলওয়ে কর্তৃক প্রেরিত মালপত্রের চালান দয়া করে গ্রহণ করুন। মক্কেলের ইচ্ছানুসারে কিংস ক্রস রেল স্টেশন থেকে কাঠের বাক্সগুলো ছাড়িয়ে নিয়ে পারফ্লিটের কাছে কারফাক্সে পৌঁছে দেবেন যত তাড়াতাড়ি সম্ভব। ওখানকার প্রাচীন গির্জা সংলগ্ন বাড়িটা খালি পড়ে আছে এখন। চালানের সঙ্গে বাড়ির দুটো চাবির একটা পাঠালাম। পারিশ্রমিক বাবদ 10 পাউন্ডের চেকের প্রাপ্তি স্বীকার করে চিঠির জবাব দেবেন। আপনার বিশ্বস্ত স্যামুয়েল এফ বেলিংটন অ্যান্ড কো। চিঠি পাওয়ার পরপরই জবাব পাঠালেন মেসার্স কার্টার প্যাটারসন অ্যান্ড কো। 21 আগস্ট। ডিয়ার স্যার, নির্দেশ মোতাবেক আপনার মক্কেলের 50টা কাঠের বাক্স যথাস্থানে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের পারিশ্রমিক রেখে 10 পাউন্ডের চেক থেকে উদ্ধৃত 1 পাউন্ড 17 শিলিং 9 পেন্স ফেরত পাঠালাম। আপনাদের বিশ্বস্ত কার্টার প্যাটারসন অ্যান্ড কো। ডাক্তার জন সেওয়ার্ডের ডায়েরি থেকে 19 আগস্ট। গত রাত থেকেই অদ্ভুত একটা পরিবর্তন এসেছে রেনফিল্ডের মধ্যে। রাত 8টার পর থেকেই ভীষণ উত্তেজিত হয়ে উঠেছে। কুকুরের মতো গন্ধ শুঁকে বেড়াতে থাকে চারদিকে। ওর এই আচরণে ভেবাচেকা খেয়ে যায় তখনকার হাসপাতালের ডিউটিরত নার্স। রেনফিলের সাথে কথা বলার চেষ্টা করে সে। এমনিতে নার্সদের সাথে কখনো খারাপ ব্যবহার করে না রেনফিল্ড, কিন্তু গত রাতে ডিউটিরত নার্সের সাথে যথেষ্ট দুর্ব্যবহার করে সে। তার দুর্ব্যবহার গায়ে না মেখে বারবার প্রশ্ন করে গেছে নার্স। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বলেছে রেনফিল্ড,
দেখো তোমার সাথে অযথা বকবক করার সময় নেই আমার, কেননা স্বয়ং প্রভু এসে আমার সামনে দাঁড়িয়েছেন।
এর পরপরই আমাকে এসে খবর দিল নার্স। 9টা নাগাদ রেনফিল্ডকে দেখতে গেলাম আমি। পাত্তাই দিল না আমাকে সে। আমিও ওকে না খুঁচিয়ে চুপচাপ ওর ভাবগতিক লক্ষ্য করতে থাকলাম। আমি যাবার পরও প্রায় আধ ঘন্টা পর্যন্ত অস্বাভাবিক উত্তেজিত ভাবটা ছিল রেনফিল্ডের মধ্যে। তারপর ধীরে ধীরে শান্ত হয়ে আসতে থাকে সে। আলতোভাবে মাথাটা এদিক ওদিক দোলাতে দোলাতে বিছানার কাছে গিয়ে শান্তভাবে বিছানার এক প্রান্তে বসে পড়ে বোবা দৃষ্টি মেলে জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকল রেনফিল্ড। কোনো কিছুর গতিবিধি লক্ষ্য করছে যেন সে। ওর সাথে আলাপ জমাবার চেষ্টা করলাম, অবশ্য ওর প্রিয় পশু পাখি পোকামা করতে, কিন্তু খেপে উঠল রেনফিল্ড।
বাজে বকবে না ডাক্তার, এখন ওসব কথা শুনতে চাই না আমি।
আমি অবাক হবার ভান করে বললাম, এরই মাঝে মাকড়সার চুরিগুলোর কথা একদম ভুলে গেলে?
ওদের জন্য আমার কিছুই করার নেই,
বিন্দুমাত্র দ্বিধা না করে জবাব দিল রেনফিল্ড। একটু মুচকি হেসে আবার বলল,
আসলে ব্যাপারটা কি জানেন, কনে বিয়ের আসরে না বোঝনে পর্যন্ত হাসি আনন্দে উচ্ছল হয়ে থাকে তার সখীরা, কিন্তু কনে পৌঁছা মাত্র বিষাদে ভরে যায় তাদের মন।
রেনফিল্ডের এই হেয়ালিপূর্ণ কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। এখন আর ওর কাছ থেকে কোনো সঠিক জবাব পাওয়া যাবে না বুঝতে পেরে নার্সকে ওর প্রতি কড়া নজর রাখতে বলে ফিরে এলাম আমি। কেন জানি বড় ক্লান্ত, বড় বিষণ্ন লাগছে আজ লুসি। বারবার মনে পড়ছে তোমার কথা। বুঝতে পারছি ঘুম না এলে আজও মরফিয়া নিতে হবে। অবশ্য তোমার কাছ থেকে প্রত্যাখ্যাত হবার পর রোজ রাতেই মরফিয়া নিতে হয়, না হলে দু চোখের পাতা এক করতে পারি না সারা রাত। কিন্তু আমি ডাক্তার, আমি জানি এটা খুব বাজে অভ্যাস। ভাবছি আজ আর কিছুতেই নেব না ওটা, তাতে যদি ঘুম না আসে না আসুক। বিছানায় শুয়ে গড়াগড়ি করতে করতে দীর্ঘ বিনিদ্র প্রহরগুলো কেটে যেতে থাকল, যেন এক এক যুগ পর পর ঘণ্টা বাজিয়ে সময় ঘোষণা করছে দেয়াল ঘড়িটা।
এভাবেই রাত একটা বাজল, তারপর দুটো। এই সময় এসে খবর দিল নাইট গার্ড রেনফিল্ড পালিয়েছে। এক লাফে বিছানা থেকে উঠে রেনফিল্ডের ওয়ার্ডের দিকে ছুটলাম। আমার জন্যই অস্থিরভাবে অপেক্ষা করছিল নার্স। ওকে জিজ্ঞেস করলাম ব্যাপার কি, কি করে পালালো রেনফিল্ড। সে জানালো মাত্র 10 মিনিট আগেও তার বিছানায় শুয়ে থাকতে দেখেছে রেনফিল্ডকে। হঠাৎ একটা সন্দেহজনক শব্দ কানে যেতেই সেদিকে তাকিয়ে দেখে নাইট গার্ড জানালার গরাদ বাঁকিয়ে সে পথে বেরিয়ে যাচ্ছে রেনফিল্ড। সাথে সাথে নার্সকে খবর দিল গার্ড। বিন্দু মাত্র সময় নষ্ট না করে চুট লাগালাম রেনফিল্ড যেদিকে গেছে সেদিকে। মাটি ঘুরে বাগানের মধ্যে ঢুকে সারি সারি গাছের মাঝখান দিয়ে ছুট লাগালো রেনফিল্ড। প্রাণপণে অনুসরণ করে চললাম ওকে। ছুটতে ছুটতে একসময় হাসপাতাল আর কারফ্ল্যাক্সের বাড়িটার মাঝখানের পাঁচিলের কাছে এসে মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো রেনফিল্ড। তারপর দেয়াল বেয়ে উঠে লাফিয়ে পড়ল ও পাশে। ফিরে এসে 4-5 জন লোক নিয়ে নাইট গার্ডকে আমাকে অনুসরণ করতে বলেই আবার ছুটলাম। কোনো মতে সেই পাঁচিলটা ডিঙিয়ে ওপারে গিয়ে দেখলাম ধীর পায়ে কারফ্ল্যাক্সের বাড়িটার দিকে এগোচ্ছে রেনফিল্ড। ওর অজান্তা আমিও অনুসরণ করে চললাম তাকে। পরিত্যক্ত চীর্ণ বিশাল বাড়িটার শেষ প্রান্তে পুরনো গির্জাটার সামনে এসে থমকে দাঁড়ালো রেনফিল্ড, তার সাথে সাথে আমিও। আরাধনার ভঙ্গিতে গির্জার বিশাল এক কাঠের দরজার কাছে গিয়ে দরজার গায়ে মুখ ঠেকিয়ে বিড়বিড় করে ভেতরের কার সাথে যেন কথা বলছিল রেনফিল্ড। একটু দূরে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করতে লাগলাম। ভক্তি ভরে মন্ত্রোচ্চারণের মতো ভরাট গলায় বলে চলেছে রেনফিল্ড, প্রভু তোমার আদেশ পেয়ে এখানে এসেছি আমি। তোমার দীনহীন কৃতদাসকে কৃতার্থ করো। দীর্ঘদিন ধরে তোমার সাধনা করেছি আমি। আজ ডেকেছই যদি পায়ে ঠেলে দিও না, তোমার করুণা ভিক্ষা চাইছি। শুধু তোমার করুণা পেলেই পড়তে যাব আমি। এতক্ষণে লোকজন নিয়ে সেখানে পৌঁছে গেছে নাইট গার্ড। আমার নির্দেশে দুদিক থেকে গিয়ে রেনফিল্ডকে চেপে ধরল ওরা, কিন্তু ক্রুদ্ধ সিংহের মতো গা ছাড়া দিয়ে ওদের সব কজনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল রেনফিল্ড। ওর মতো স্বাস্থ্যের একজন লোক এত শক্তি কোথায় পেল বুঝতে পারলাম না, কিন্তু কোথায় এখনো? অধৈর্য হয়ে প্রায় চেঁচিয়ে উঠলাম। নার্স জানালো হাতে পায়ে শেকল দিয়ে বেঁধে হাসপাতালের অতিকটায় একটা কয়েদখানায় আটকে রাখা হয়েছে তাকে। রেনফিল্ডকে বেঁধে নিয়ে আসার সময়ও সে নাকি বলছিল, প্রভু আমায় ক্ষমা করো, করুণা করো, যতদিন না তোমার সময় হয় ধৈর্য ধরে অপেক্ষা করব আমি।
শুনলেন ভূতিকা।
Bram Stoker's Dracula.
বুধেফম হর ক্লাব চলছে থার্ড আওয়ারে আছি আমরা, অর্থাৎ শেষ ঘন্টায়। স্টুডিও করতে এই মুহূর্তে সময় 1টা বেজে ঠিক 1 মিনিট, আর এই সময়টাতে আমি সৃষ্টি আছি আপনার সাথে বুধেফম হর ক্লাবের রেডিও ফুড সিটির এফএম এর স্টুডিও থেকে, এবং আমার সাথে আছে
আরাফা ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব।
তো ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব থেকে ফারহান আরাফা।
জি,
ব্ল্যাক ম্যাজিক কি টুকটাক জানা আছে?
না না না,
হোয়াইট ম্যাজিক
কোনো
ম্যাজিক
জানা নেই।
আচ্ছা আচ্ছা, জানার বা শেখার ইচ্ছা আছে নাকি?
না, শেখারও ইচ্ছা নাই। আর
ভয় লাগে নাকি?
ভয় তো অবশ্যই লাগবে, ভয় লাগে।
আরাফাতকে এমনি কি ভীতু না সাহসী?
না সাহসী বললে সাহসী, কিন্তু এইসব বিষয়ে আর কি ভয় তো একটু পাওয়ারই কথা।
আচ্ছা, এইসব বিষয় বলতে আসলে ফারহান আরাফাত কোন সব বিষয়কে বলছে?
এইসব বিষয়ে বলতে প্যারানরমাল অ্যাক্টিভিটিস যেগুলো হয় আর কি, আমরা যা শুনি
যখন কোথাও কোনো মানে ঘটনা শোনা যায় বা কোনো জায়গার কথা শোনা যায় এখানে প্যারানরমাল ঘটনা ঘটেছে, ফারহান আরাফাতকে সেই জায়গাটাই টানে।
জি জি, যে আকর্ষণ করে যে তুমি আমার কাছে আসো
আসো, কি হচ্ছে সেখানে সেটা জানার জন্য।
জি জি জি,
তারপর গিয়ে দেখেন যে আসলেই তাই, এরকম
আসলেই।
হ্যাঁ, এবং তারপর ভয় পেয়ে যান?
না ভয় পাই না।
ভয় পান না?
না।
তাহলে কখন ভয়টা পান? কখন
ভয় পাবো? যখন চোখের সামনে আসবে।
এখন পর্যন্ত চোখের সামনে কিছু হয়নি?
না, চোখের সামনে ঘটনা ঘটছে কিন্তু নিজের চোখে যে একটা দেখা,
কি দেখতে চান আসলে?
মানে ওই জিনিসটা দেখতে কেমন এটাই দেখতে চাই।
ওই জিনিসটা কি?
এই জিনিসটা ধরেন জিন হইতে পারে, পরি হইতে পারে, মানে আমরা যেগুলো নামগুলো আর কি জানি সেইটা।
আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আমি জানি না যে ফারহান আরাফাতের ইচ্ছা কখনো পূরণ
হবে কিনা,
তবে জানার ইচ্ছা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তো এই যে জানার ইচ্ছাটা এবং ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাবের যে মেম্বার এই মুহূর্তে শুনছেন, অনেকেই শুনছেন, তাদেরও আশা করি জানার ইচ্ছাটা অন্তত সংক্রমিত হবে। জানার ইচ্ছা সংক্রমিত হওয়া উচিত, জানার ইচ্ছা, বোঝার ইচ্ছা, জ্ঞান আহরণের ইচ্ছা, এই ইচ্ছাগুলো সংক্রমিত হওয়া উচিত। ভয় সংক্রমিত না হোক, মানে সুস্থ চিন্তা বা জানার ইচ্ছা সব কিছু আসলে সংক্রমিত হওয়া উচিত, সুখ সংক্রমিত হওয়া উচিত, দুঃখটা। তো এই জানার ইচ্ছা থেকেই যেটা শুরু করেছিলাম যে কথাটা, অনেক অনেক বেশি পড়তে হবে আমাদেরকে, অনেক অনেক বেশি জানতে হবে। আমরা লিখতে চাই বা আমরা কোনো কিছু কারণ উদ্ঘাটন করতে চাই, সবকিছুর ক্ষেত্রে আসলে পড়ার ব্যাপারটার কোন বিকল্প নেই। তো যাই হোক না কেন, এই যে ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাবের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি, তাদের প্যারানর্মাল বিষয়ে সম্পর্কে ইনভেস্টিগেশনের অনেক ইচ্ছা এবং অনেক আগে থেকেই এরকম প্যারানর্মাল ইনভেস্টিগেটর পৃথিবীতে অনেকেই বিরাজ করেছেন। তো তারা এরকম অনেকেই আছেন যারা বলেন যে কোন প্যারানর্মাল ঘটনা ঘটলে আমাদেরকে জানান, আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা প্যারানর্মাল ঘটনা নয়। এরকম অনেক অর্গানাইজেশন আছে পৃথিবীতে যারা প্রত্যেকটা ঘটনাই বিজ্ঞানসম্মত একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। আবার অনেকেই আছেন যাদের অনেক ক্যারেক্টার আমরা ফিল্মেও দেখতে পারি, যারা কি আসলে প্রমাণ করে ছাড়েন যে হ্যাঁ এই জায়গাটাতে একটা সমস্যা আছে এরকম এরকম। তো যাই হোক না কেন, এই প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত আমরা এমনিতেও জানি যে সাহিত্যে আছে দ্যার আর মোর থিংস ইন হেভেন এন্ড আর্থ, আমরা যা দেখি যা শুনি তার বাইরেও হয়তো অনেক কিছুই আছে যেটা আসলে আমরা জায়গাটা রহস্যের কোন কিনারা করতে পারি না। সেই বিষয়গুলো নিয়ে অতীতে অনেকেই অনেক গবেষণা করেছেন, অনেক কিছু জানিয়েছেন আমাদেরকে এবং এরকম অনেক বিষয় থেকে অনেক সাহিত্যেরও উৎপত্তি হয়েছে। আজকে আমরা যে এডগার অ্যালান পোর যে গল্পটা পড়লাম, মরীচিকা, এডগার অ্যালান পো তিনি তার লেখার ভিতর থেকে রহস্য কিংবা কখনো কখনো প্রচন্ড হিংস্রতা কিংবা সাইকোলজিক্যাল কিছু ব্যাপার স্যাপার অনেক ভাবে ফুটে ওঠে। এমনি ব্যক্তিগত জীবনে কিন্তু এডগার অ্যালান পো বেশ দুঃখী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার বাবা মা ছিলেন থিয়েটার আর্টিস্ট এবং খুব অল্প বয়সেই এডগার অ্যালান পো বাবা মাকে হারান এবং হারানোর পরে এক দম্পতির কাছে তিনি বড় হন। বড় হয়ে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়াতে পড়াশোনা করেন, সেখানে বেশ অনেকগুলো ভাষা তিনি শেখেন, একটা মেয়ের সাথে তার প্রেম হয় এবং শেষ পর্যন্ত যার তার প্রেমিকার প্রেমিকা আর কি অন্য এক পুরুষকে বিয়ে করে এবং সেই থেকে তার জীবনের কষ্ট নতুন একটা মাত্রা পায়। ঠিক সেই সময়টাতে 1809 সালে জন্ম হয়েছিল এডগার অ্যালান পো এবং 1827 সালে তিনি একটা কবিতার বই বের করেন এবং সেটা তার প্রথম কবিতার বই। তার প্রেমিকা এলমিরার বিয়ে হয়ে যাওয়ার পর সেই বইটি বের হয়েছিল, টেমাদেন অ্যান্ড আদার পয়েন্টস। তো সেই বইটাকে অনেকেই বলেন যে তার সেই প্রাক্তন প্রেমিক এলমিরাকে উদ্দেশ্য করেই সেই বইটা বেরিয়েছিল। একটা সময় তিনি আর্মিতে যান, আবার তার পালক পিতা তাকে সেই আর্মি থেকে নিয়ে আসেন। তারপর আর্মিতে থাকাকালীন সময় তিনি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ বের হয়েছিল, আর অফ টেমাল্যান এন্ড মাইনর পয়েমস। পরবর্তীতে নিউ ইয়র্কে চলে আসেন তিনি, 1831 সালে আরো একটা বই বের হয় তার পোয়েমস, এবং এই পোয়েমস বইটাতে তার একটা বিখ্যাত কবিতা বেরিয়েছিল, সেটা হচ্ছে টু হেলেন। এবং অনেকেই বলে থাকেন বাংলাদেশের বা বাংলা ভাষার অনেক কবি কিন্তু অনেক লেখক তার দ্বারা অনেক প্রভাবিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ দুজনই এডগার অ্যালান পোয়ের প্রচন্ড পরিমাণ ভক্ত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটা কবিতাতে এডগার অ্যালান পোয়ের কবিতার ছাপ ছিল। এছাড়া জীবনানন্দ দাশের টু হেলেন কবিতার কথা বলছিলাম, এডগার অ্যালান পোয়ের জীবনানন্দ দাশের সেই বনলতা সেন এই কবিতার সাথে এডগার অ্যালান পোয়ের সেই টু হেলেন কবিতার অনেক মানে ভাবগত বেশ কিছু মিল রয়েছে। সো এডগার অ্যালান পো কিন্তু অনেক কবির দ্বারা শৈলী কি অনেকের দ্বারা অনেক প্রভাবিত ছিলেন। কবির সাথে কবির প্রতি কবির প্রভাব থাকবে এবং সেখান থেকে একসময় নিজস্বতা একটা বেরিয়ে আসে। মজার ব্যাপার হচ্ছে যে এই কবি এডগার অ্যালান পো আস্তে আস্তে কিন্তু তিনি হচ্ছে জীবিকার তাগিদে ছোট ছোট গল্প লেখা শুরু করেন এবং একটা সময় যেটা হয় যারা সাহিত্য নিয়ে অনেক গবেষণা করে তারা আরো ভালো বলতে পারবেন, আমার ক্ষুদ্র জ্ঞানে যত পত্রক আমি জেনেছি সেটাই শেয়ার করছি যে একটা সময় কিন্তু তার এই ছোট ছোট গল্পগুলো থেকে যে ছোট গল্পের একটা খুব ভালো একটা কাঠামো তিনি তৈরি করেন এবং ছোট গল্পের আধুনিক সংজ্ঞায়নটাও ধরা হয়ে থাকে তার কাছ থেকে এসেছে কিন্তু সে সময়কার অনেক সাহিত্যিক অনেকেই তার প্রচন্ড সমালোচনা করেছেন ম্যাগাজিন হিসেবে অনেকভাবেই তাকে অনেক মজা করা হয়েছে কিন্তু এই যে রহস্যজনক বা হরর গল্পের একটা অন্যরকম একটা জায়গা তিনি তৈরি করেছেন এবং তার গল্পগুলোর কিন্তু মানে খুব আইডেন্টিক্যাল কিছু জায়গা আছে যেমন টেল টেল হার্ট সেখানে যেটা হয় যে একটা লোক সে একটা পৃথককে খুন করে ফেলে এরকম মানে তার অলমোস্ট এরকম চিন্তাধারা থেকে বেশ কয়েকটা গল্প আছে যেখানে হচ্ছে দেখা যায় যে একটা একজন মানুষ সে একটা খুন করে এবং সে খুনের কথাটা সে শেষ পর্যন্ত স্বীকার করে আজকে আরেকটা গল্প পড়ার খুব ইচ্ছে ছিল সেটা হয়তো নেক্সট কোনো এপিসোডে পড়বো মোরেলা নামে একটা গল্প আছে তা সেখানে একটা মানুষকে সে খুব ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা থেকেই একসময় একটা বিরক্তির সৃষ্টি হয় এবং একসময় হয়তো সেই ভালোবাসার মানুষটিকে সে আর সহ্য করতে পারে না কিন্তু সেটা সে প্রকাশও করতে পারে না করে না তো যাই হোক খুব অ্যাবনর্মাল কিছু সাইকোলজি ব্যাপার স্যাপার নিয়ে এডগার অ্যালান পো প্রচুর গল্প আছে এডগার অ্যালান পো তিনি আসলে বিশাল একটা মানুষ বা তার সৃষ্টিকর্ম অনেক বিশাল জায়গা থেকে শুরু করলে আসলে শেষ পর্যন্ত যাওয়া যাবে কিনা জানি না তো এডগার অ্যালান পোর অনেক অনেক গল্প আসবে সামনের দিনগুলোতে অবশ্যই স্টিফেন কিং এর অনেকগুলো গল্প আছে আমাদের সাথে সেই গল্পগুলো আসবে অনুবাদ করতে যারা আগ্রহী তারাও কিন্তু হরর ক্লাবে জয়েন করতে পারেন এবং আমাদেরকে লিখে পাঠাতে পারেন কিংবা আপনার নিজের লেখা কোনো অনুবাদ কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন অসংখ্য অসংখ্য ক্লাসিক স্টোরি আছে হরর স্টোরি আছে সেই গল্পগুলো অনুবাদ করে আপনি আমাদেরকে পাঠাতে পারেন facebook.com/radio40 এই ঠিকানায় ফুটএফএম হরর ক্লাবের পোস্টের নিচে কমেন্ট করে এই মুহূর্তে আপনি জানিয়ে দিতে পারেন আপনার কথা আর আপনার লেখা কোনো অনুবাদ গল্প কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন সেটা ঠিকানা হচ্ছে footfm@radio40.fm এবং সামনে অবশ্যই আমাদের ইচ্ছা আছে এই নতুন লেখকদের যে লেখাগুলো আমরা পাচ্ছি বা আপনারা যারা পাঠাচ্ছেন বা পাঠাবেন সে গল্পগুলো নিয়ে কোন সংকলন যদি বের করতে হয় সেটাও আমাদের প্রচন্ড ইচ্ছা আছে এবং সেটা সম্ভব হবে শুধুমাত্র আপনারা যদি লেখেন এবং আপনারা যদি পাঠান সে লেখাগুলো আমাদেরকে এডগার অ্যালান পোর কথা বলতে বলতেই আমরা আরেক লেজেন্ডের একটা গান শুনতে শুনতে ফিরে এসে আমরা আরেকটা গল্প শুনবো যে গল্পটার কথা আগে থেকে বলছি গল্পটার নাম হচ্ছে আগন্তুক গল্পকারের নাম হরি নারায়ণ গঙ্গোপাধ্যায় খুবই সুন্দর একটা গল্প রজার ওয়াটার্স এর ওয়েট ফর হার্ট শুনতে শুনতে ফিরে এসে এই গল্পটা শুনবো আমরা শুনতে থাকুন রেডিও 40 এইট এফএম এন্ড 240 চলছে ভূত এফ এম হরর ক্লাব আর ঠিক এই সময়টা আগেই বলেছিলাম একটা হরর গল্প আপনাদের শোনাবো আর এই সময় যে হরর গল্পটা আপনাদের শোনাতে চাচ্ছি সে গল্পটার নাম আগন্তুক হরিনারায়ণ গঙ্গোপাধ্যায় ফ্যান্টম হরর ক্লাব থেকে গল্প আমাদেরকে পাঠিয়েছে এই কালেক্ট করে পুরনো একটা ম্যাগাজিন থেকে সো হরিনারায়ণ চট্টোপাধ্যায় খুবই দুঃখিত নামটা এতক্ষণ ধরেই ভুল বলছিলাম হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের আগন্তুক এখন আপনাদের উদ্দেশ্যে বাইরে প্রবল বৃষ্টি এ বৃষ্টি হঠাৎ থামবে এমন আশা কম ঘরের মধ্যে আমরা তিনজন সমীর পলাশ আর আমি পরীক্ষা শেষ হয়ে গেছে হাতে কোনো কাজ নেই আড্ডা দিয়েও সবাই ক্লান্ত বর্ষার বিকেলে খবরের কাগজের ওপর তেল নুন মাখা মুড়ি তেল ভাজা দিয়ে চিবোতে চিবোতে গল্প চলছে প্রথমে ক্রিকেটের গল্প তারপর ফুটবল কিছুক্ষণ সিনেমার কথা শেষকালে এই আবহাওয়ায় উপযুক্ত কাহিনী শুরু হল ভূতের গল্প সমীর বলল ভূত আলবত আছে পৃথিবীর বড় বড় লোকেরা ভূতের অস্তিত্ব স্বীকার করেছেন পলাশ মুখ চোখের অদ্ভুত ভঙ্গি করে বলল আছে বই কি আছে তোদের মতো নিষ্ক্রিয় লোকদের মগজে ভূতের জন্মস্থান ভয়ের এলাকায় দুজনে আমাকে সাক্ষী মানল বিপদে পড়লাম খুব সাহসী এমন অপবাদ কেউ দেবে না ভূত অবশ্য দেখিনি কিন্তু ভূত নেই এ কথা জোর গলায় বলি কি করে সারাক্ষণ দিনের আলো থাকবে না একসময় অন্ধকার হবে চারদিক থেকে নানান রকম শব্দ শোনা যাবে তখন কাজেই কোন পক্ষ সমর্থন না করে বললাম কি জানি ভাই বলতে পারবো না ভবিষ্যৎ নিয়ে এই চিন্তা করেছি যে ভূতের কথা ভাববার সময় পাইনি। সমীর হাত গুটিয়ে টান হয়ে চেয়ারে বসল, বলল, ভূত আছে কিনা শোন, আমাদের রাঁচিতে একটা বাড়ি আছে জানিস তো, আমি সেখানে অনেকদিন ছিলাম। পলাশ এমন সুযোগ ছাড়ল না, সঙ্গে সঙ্গে বলল, তুই যে রাঁচি ফেরত সেটা তোর হালচালেই মালুম হয়। সমীর খেপে লাল। আমি বহু কষ্টে দুজনকে থামালাম। সমীরকে বললাম, নাও তোমার গল্প চালাও। সমীর তবু ক্ষুণ্ণ, গল্প? নিজেকে সংশোধন করে বললাম, না হে গল্প নয়, সত্য ঘটনা বলো। সমীর শুরু করল, রাঁচির বাড়িতে ভূতের উপদ্রব। আমরা খেতে বসেছি, হঠাৎ ভাতের ওপর মাটির গুঁড়ো পড়ল, ডালের বাটি নিজের থেকে কাত হয়ে গেল, হাত বাড়াতে দুধের বাটি সরে যেতে লাগলো। অন্য সময় কিছু নয়, সব স্বাভাবিক, যত গোলমাল কেবল খাবার সময়। আমার ঠাকুরদা তখন বেঁচে, তিনি বললেন, এ নিশ্চয় অতৃপ্ত আত্মার ব্যাপার, গয়ায় পিণ্ড দিলে সবই ঠিক হয়ে যাবে। তাই স্থির হল, আমার এক কাকা রেলে চাকরি করতেন, তাকেই বলা হল পিণ্ড দিয়ে আসতে, কিন্তু গয়াতে পিণ্ড দিতে গিয়েই এক বিপত্তি। সমীরের বরাত, ভূতের গল্প কিছুতেই বেচারি শেষ করতে পারছে না, এই অবধি বলেই তাকে থামতে হল। বাইরে থেকে দারুণ একটা কোঙানির আওয়াজ আসছে, এক টানা, থামবার লক্ষণ নেই। এই কোঙানির মধ্যে গল্প বলা অসম্ভব। আমরা তিনজনই বাইরে এসে দাঁড়ালাম। এক থালি রোয়াক বৃষ্টি জলে ভিজে গেছে, তারই এক কোণে একটি মানুষ, মানুষ না বলে কঙ্কাল বলাই সমীচীন। খালি গা, প্রত্যেকটি হার গোনা যায়, মাথা নেড়া, পরনে জড়া চীর্ণ ফুল প্যান্ট, হাঁটুর ওপর গোটানো, শুধু কোমর বন্ধের বাহাদুরি আছে, লাল প্রায় নতুন একটা টাই কোমরে বাঁধা। লোকটা ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে আর দাঁতের ফাঁক দিয়ে কোঙানি বেরোচ্ছে। এ দৃশ্য দেখে সকলেরই দয়া হল। আমি বললাম, এই তুমি ভেতরে আসো, এই বৃষ্টিতে ভিজলে নিয়েও নেওয়া হবে। লোকটা কিছুক্ষণ এক দৃষ্টি আমাদের দিকে দেখল, আমার কথাগুলো যেন বুঝতেই পারল না। এবার সমীর চেঁচিয়ে উঠল, ঘুরে ঘরের মধ্যে এসো, শুনছো? লোকটা আস্তে আস্তে দেয়াল ধরে দাঁড়াল, একটু দম নিল, তারপর আমাদের পেছন পেছন ঘরের মধ্যে এলো। বস ওই কোণে, পলাশ আঙুল দিয়ে ঘরের কোণ দেখিয়ে দিল। লোকটা সসংকোচে বসল, দুটো হাঁটুর ওপর মুখ রেখে। আমি ভেতরে গিয়ে একটা পুরনো শার্ট এনে লোকটা দিকে ছুঁড়ে দিলাম। লোকটা কৃতজ্ঞতা ভরা চোখে আমার দিকে দেখল, তারপর শার্টটা গায়ে দিয়ে দিল। আমি সমীরের দিকে ফিরে বললাম, এবার না হয়ে তোমার গয়ায় পিণ্ডদানের কাহিনী বলো তো। সমীর ভুরু কুঁচকাল, আমার পিণ্ডদানের কাহিনী? অপ্রস্তুত হয়ে বললাম, আহা তোমার নয়, তোমার ভূতের। পলাশ ফোরন কাটল, ওই একই হল, ভূত আর সমীরের তফাত নেই, ভূত হচ্ছে গাঁজা আর সমীর সেই গাঁজার আরোদ্ধার। ঠিক এই সময় আমাদের তিনজনকে অবাক করে দিয়ে লোকটি বলল, কে বললে বাবু, ভূত গাঁজা? পলাশ এবার লোকটির দিকে ফিরল, তুমিও ভূতের গল্প জানো নাকি হে? লোকটা দুটো হাত রগড়াতে রগড়াতে বলল, গল্প নয় বাবুরা, নিজের চোখে ভূত আমি দেখেছি।
সে কি হে বলো তো শুনি।
তিনজনই লোকটার কাছে এগিয়ে বসলাম। লোকটা হাত দুটো দিয়ে নিজের শরীর খসে নিল, বোধ হয় গরম করার চেষ্টায়। তারপর বলতে লাগল,
এক সময় আমি ট্রেনের কামরায় কামরায় প্লাস্টিকের চিরুনি ফেরি করে বেড়াতাম, সকাল সাতটায় বেরোতাম, দুপুরবেলা রাস্তার ধারে কিছু খেয়ে নিতাম, তারপর আবার রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত চিরুনি বিক্রির চেষ্টা, রাত্রিবেলা কোন স্টেশনের প্ল্যাটফর্মের এক কোণে শুয়ে কাটাতাম। একদিন হয়েছে কি, ঠিক এমনই বাতলা, যাত্রী সংখ্যা কম, যারা আছে তাদের চিরুনি কেনার থেকে দৃষ্টি নেই, কোন রকমে বাড়ি পৌঁছাতে পারলে বাঁচে। আমিও কোণের এক বেঞ্চে বসে ঢুলতে ঢুলতে কখন ঘুমিয়ে পড়েছি, যখন ঘুম ভাঙল মনে হল অনেক রাত, বৃষ্টি থেমেছে, জানলা দিয়ে ম্লান জ্যোৎস্না গাড়ির মধ্যে এসে পড়েছে, জানলা দিয়ে উঁকি মেরে বুঝতে পারলাম ট্রেন শেরের মধ্যে রয়েছে। ভালো হল, বেঞ্চের উপর পা তুলে ঘুমোবার চেষ্টা করলাম, পারলাম না। মনে হল কোথায় যেন খুটখাট আওয়াজ হচ্ছে। একবার ভাবলাম ইঁদুর, কিন্তু ইঁদুর মালগাড়ি ছেড়ে এ গাড়িতে আসবে কেন? এদিক ওদিক চোখ ঘোরাতে ঘোরাতে দেখতে পেলাম বাথরুমের হাতলটা নড়ছে, কে যেন খোলবার চেষ্টা করছে, পারছে না। একটু ভয় হলো, চোর ডাকাত নয় তো? তারপর আবার মনে হলো চোর হোক ডাকাত হোক আমার কি, আমার সম্বল দু টাকার চিরুনি আর পকেটে দেড়টা টাকা। চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ মুখের ওপর গরম গরম নিঃশ্বাসের ভাব বুঝতে পেরে চমকে উঠলাম। চোখ খুলে তাকাতেই ভয় পেয়ে গেলাম। সামনে একজন লোক, লোকই বা বলে কি করে, মুন্ডুই নেই, মুন্ডুটা নিজের হাতে ধরা, দুটো চোখ বিভৎস ভাবে বেরিয়ে আছে, দাঁতের ফাঁক দিয়ে জিহ্বাটা ঝুলে পড়েছে, সে জিভ দিয়ে টপ টপ করে রক্তের ফোঁটা ঝরছে। আমি চিৎকার করতেই মুন্ডুটা জিভ ভেতরে টেনে নিয়ে চাপা গলায় বলল, চুপ, ভয়ের কিছু নেই, আমিও তোমার মতন ট্রেনে লজেন্স হজমি এগুলো বেরি করে বেড়াতাম, নিজে গান বেঁধে সুর করে গাইতাম, গানের গলা ছিল বলে বাবুরা খুশি হয়ে শুনত, তারপর আমার জিনিস কিনত, সেই জন্য অন্য ফেরিওয়ালারা আমায় হিংসে করত, বিশেষ করে তরাক, সে আমার সঙ্গে সঙ্গে থাকত, আমার মতন গাইবার চেষ্টা করত, পারত না। এক সন্ধ্যায় টিপ টিপ বৃষ্টি পড়ছে, আমি গাড়ির পাদানিতে দাঁড়িয়ে ট্রেনের গতি একটু কমলে পাশের গাড়িতে উঠব। তারক ঠিক আমার পেছনে, হঠাৎ সে সজোরে আমাকে ধাক্কা দিল। পাশের লাইন দিয়ে দার্জিলিং মেল আসছিল দ্রুত বেগে, ট্রেনের গতিবিধি আমার নখ দর্পণে, সঙ্গে সঙ্গে আমি ছিটকে একেবারে লাইনের ওপর, তারপর দার্জিলিং মেলের চাকা। লোকটার কথা শোনা গেল না, চোখ ধাঁধানো বিদ্যুতের আলো, তারপরে খুব কাছে কোথাও বাজ পড়ল, জানালার কাঁচ ছনছন করে উঠল, মেঝে কেঁপে উঠে মনে হল চেয়ারগুলো উল্টে ফেলে দেবে। আমরা সবাই প্রথমে ভাবলাম বুঝি ভূমিকম্প, তারপর বুঝতে পারলাম না, বাজের শব্দ। পলাশ পড়ল, খুব ভূতের গল্প ফেঁদেছ তো হে। কোনো উত্তর নেই। আমি তাড়াতাড়ি উঠে সুইচ টিপলাম, আলোয় ঘর ভরে গেল। কি আশ্চর্য, কোন খালি, লোকটা কোথাও নেই, অথচ লোকটা ঘরের মধ্যে ঢোকবার পর দরজা বন্ধ করে দিয়েছিলাম, দরজা সেরকমই বন্ধ আছে। বাইরে একটা মোটরের শব্দ, অনেকগুলো লোকের চিৎকার, দরজা খুলে আমরা বাইরে এলাম। বৃষ্টি কমে গেছে, একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে গোটা চারেক পুলিশ রোয়াকের কাছে। জিজ্ঞাসা করলাম কি হলো, ইন্সপেক্টর বলল আপনাদের পাশের বাড়ি থেকে থানায় ফোন করেছিল, এখানে একটা মরা পড়ে আছে। মরা? আমরাও কিতি চমকে উঠলাম, সেই লোকটা পড়ে রয়েছে চিত হয়ে, দুটো হাত বুকের ওপর জড়ো করা, দুটো চোখের তারা বিস্ফোরিত। কখন মারা গেল ঠিক বলা মুশকিল, তবে ঘন্টা দু এক তো নিশ্চয়ই, একেবারে কাঠ হয়ে গেছে, কিন্তু বলতে কি সামনে নিলাম, আমার কথা কেউ বিশ্বাস করবে না, লোকটার পরনে আমার দেওয়া পুরনো শার্ট, যেটা তাকে আধ ঘন্টা আগে দেওয়া হয়েছিল। ওদের মুখ দেখে বুঝতে পারলাম সমীর আর পলাশ দুজনই সেটা লক্ষ্য করেছে। শুনছেন ভূত এফএম হরর ক্লাব, আর ভূত এফএম হরর ক্লাবে ঠিক এই মাত্র শুনে আসলাম সঞ্জীব চৌধুরীর গান, দল ছুটির গান, মূলত ফকির শাহ আব্দুল করিমের গান, কোন মিস্ত্রি নাও মানে আছে কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পাখি নাও। এবং তার আগে শুনছিলাম আমরা হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের
গল্প আগন্তুক, খুবই সুন্দর একটা গল্প, একটা ঘরের ভিতর মানে একটা ঘরের ভিতরের ঘটনা। তো ঘটনা একদম শুরু থেকে, মানে গল্পটা আমি যখন প্রথমবার পড়ছিলাম, আসলে একটা আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার আছে। মানে যখন সুমির তার ঘটনা বলা শুরু করলো, নর্মাল যে গল্পগুলো শুনি বা একটা ধারণা হয় যে হয়তো বা এই শুরু হবে ভয়ের গল্পটা, পরে দেখা গেল হ্যাঁ এটা ভয়ের গল্প না, অদ্ভুত একটা জায়গা থেকে ভয়ের গল্পটা শুরু হলো। ফারহান আরাফাত আছে একটা লোক বাইরে থেকে বলা নেই কয়া নেই একটা লোককে ঘরে নিয়ে আসলো, সেই লোকটার মুখ থেকে একটা গল্প বেরোলো এবং তার জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, যেরকম ফারহান আরাফাত আমাকে বাইরে বসে বসে অনেকগুলো ভয় অভিজ্ঞতা করা শেয়ার করেছেন, আমি রাসেলের সাথে শেয়ার করবো বুঝতে পারবে সেই ঘটনাগুলো নিয়ে আসা যায় কিনা। তো হঠাৎ করে সেই লোক একটা ঘটনা শুরু করলো, সেটাও খুব একটা মার্কেট পেল না সেই ঘরের ভেতরে, যেটা হলো একটা বাজ পড়লো এবং বাজ পড়ার পরে যে ঘটনাটা ঘটলো সেটাই হয়ে উঠলো পুরো গল্পের সবচেয়ে ভয়ের অংশ। তো আসলে কি অদ্ভুত একটা গল্প, মানে ছোট গল্পের মজাগুলো বা যে কোনো আসলে গল্পকার যে গল্পগুলো লেখে, যেমন এডগার অ্যালান পোর কথা আবার ফিরে যেতে হয়, তার ছোট গল্প নিয়ে তার সংজ্ঞাটা খুবই জনপ্রিয় এবং সেটাকে সাহিত্যে যারা পড়াশোনা করেন তারা হয়তো আরো ভালো বলতে পারবেন। তো তাদের কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করে বলছি, আমার যতটুকু জানা যে এটা অ্যালান পোর যে সংজ্ঞাটা সেটাকে আইডিয়াল হিসেবে মানা হয়, তিনি ঠিক এই কথাটা বলেন যে বলেছিলেন যে গল্প একটা তৈরি করতে গেলে একজন গল্পকার ঘটনা প্রবাহগুলো আসলে ঘটনা প্রবাহগুলো তার ভিতরে একটা বোধের সৃষ্টি করে এবং সেই বোধ অনুযায়ী তার কাছে নতুন নতুন কিছু ঘটনার সৃষ্টি হয় এবং সেগুলোকে নিয়ে একটা গল্প ক্রিয়েট হয়। কম বেশি এরকম একটা সংজ্ঞা তার ছিল, অর্থাৎ আমরা সাদা চোখে যা দেখি, আমরা নর্মাল ঘটনার প্রবাহ যেটা দেখি, সেটাকে একটা মানুষ নিজের ভেতর নিয়ে নেবে এবং তারপর সেই মূল বিষয়টাকে ঠিক রেখে নিজের মতো করে কিছু ঘটনার অবতারণা করবে এবং সেখান থেকে সুন্দর সুন্দর সব গল্পের সৃষ্টি হয়। তো খুবই সুন্দর একটা গল্প, খুবই ভালো লাগলো। ঠিক এরকম গল্পটি যখন আপনার আসবে মাথায় বা আপনি যদি কোনো গল্প আমাদেরকে লিখে পাঠাতে চান, সেই গল্প পাঠানোর ঠিকানাটা হচ্ছে, ঠিকানাটা কি
@radio40.fm,
সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে খুবই সুন্দর ফারহান আরাফাত, আমাদেরকে রেগুলার মেইল পাঠান এবং সেজন্যই তার একদম পুরো প্রসেসটা একদম খুব জানা। আচ্ছা এই মুহূর্তে আপনার ক্লাবে কারা কারা আছেন সাথে?
ক্লাবে একদম সিরিয়াসলি কাজ করতেছে আমাদের ফুর্তি মামা, মানে নিক নেম ফুর্তি মামা, নাম হলো রাহুল। তারপরে আছে শাহিন আছে, তারপরে জসিম ভাই আছে, তারপরে সম্রাট ভাই আছে,
সবাইকে অনেক অনেক
এদিকে। তারপরে মেয়েদের মধ্যে শবনম মুস্তারি আছে, শবনম
ওকে
সবাই আনিকা আন্তরা,
মনে হচ্ছে নাম মনে করতে করতে আসলে
অনেক
কারো নাম বাদ চলে যেতে পারে, সেটা কষ্ট হবে।
সাগর আছে,
সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন, একসাথে কাজ করতে থাকুন, আমাদেরকে সুন্দর সুন্দর গল্প পাঠান, সুন্দর সুন্দর অভিজ্ঞতা পাঠান এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে জায়গাগুলো নিয়ে অনেক অনেক গল্প প্রচলিত আছে সেই গল্পগুলো আমাদেরকে পাঠান। সেখানে আপনারা যদি গিয়ে থাকতে চান এবং সে থাকার সময়ের অভিজ্ঞতাটাও আমাদেরকে পাঠাতে পারেন, আমরা শেয়ার করবো। এই সময় ফেসবুকে আমাদের সাথে যারা যারা আছেন তাদের একটা কমেন্ট একটু পড়ে নিচ্ছি। যে জয় আছেন আমাদের সাথে, হয় শাকিল আছেন, লিখেছেন লাভ ইউ ভূত এফএম অর হরর ক্লাব, ওকে ভোলা বোরহানুদ্দিন থেকে তিনি শুনছেন। শামিম পিঠা ঘর টাঙায়, ওকে পিঠার দাওয়াত দিয়েছেন রাসেল ভাইকে, আচ্ছা আমাকেও দিয়েছেন, আচ্ছা দুজনকে দিয়েছেন। তো ভূতিকার গল্প ভালো হইতেছে, আচ্ছা বানানের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হতে হবে, মাঝে মাঝে বানান বিভ্রাট অর্থ বিভ্রাট করে দিতে পারে। রিয়াদ খান আছেন আমাদের সাথে, হ্যাঁ কেমন আছেন, খুবই ভালো আছি, আছেন আরো আছেন আসাদুজ্জামান সুজন, তিনি চিঠি লিখেছেন আছি ইতিহ আসাদুজ্জামান সুজন। আর এরকম চিঠি চিঠি কখনো লেখা হয়েছে আরাফাত?
চিঠি না,
কখনো পড়া হয়েছে চিঠি?
জি চিঠি পড়া হয়েছে,
কি প্রেমের চিঠি এসেছে?
না না প্রেমের চিঠি আজ পর্যন্ত পাইনি কখনো,
ইচ্ছা আছে পাওয়ার?
পাওয়ার ইচ্ছা তো ভাইয়া সবারই থাকে,
ওকে আশা করি খুব শীঘ্রই বা দূরে
ও ভবিষ্যতে যেকোনো সময় হোক না কেন।
জি ভাই, তার সাথে এখন তো চিঠির যুগ তো ভাই উঠে গেছে, ফোনে সব।
তো সে চিঠির কথাটা আসলো আসলে আসাদুজ যেমন সুজনের কমেন্টটা দেখে, তিনি লিখেছেন আছি ইতিহাস মোহাম্মদ আসাদুজ যেমন সুজন, এবং আমার সে বেয়ারিং চিঠি গল্পের কথা আবার মনে পড়ে গেল, সে শেষ ভয়ঙ্কর চিঠিটা, যে চিঠিটাতে কিছুই লেখা ছিল না, শুধুমাত্র শেষে লেখা ছিল ইতিশিশুমিতা। যারা গল্পটি শোনেননি, হরর ক্লাবেই পড়া হয়েছিল, শোনেননি তারা কষ্ট করে পড়ে নেবেন, খুবই সুন্দর একটা গল্প, খুবই সুন্দর একটা গল্প, হুমায়ুন আহমেদের বেয়ারিং চিঠি। আচ্ছা, নীল আকাশের ঘুড়ি লিখেছেন হায় ব্রো, গোবিন্দ গ্রামে দেবাশিস, কি যেন লিখলেন বুঝলাম না। আয়াত ইতি আছেন আমাদের সাথে, এফটিতে হয় না, কি হয় না, নাহিদ হাসান আছেন আমাদের সাথে, লিখেছেন যে মিনাপুর স্টোরিটা ভালো লাগেনি। আচ্ছা ঠিক আছে, যে কোনো ধরনের সমালোচনায় আসলে আমরা খুব আগ্রহ মানে সুন্দরভাবে গ্রহণ করি, এবং এই সমালোচনাগুলোই আসলে আমাদেরকে পরবর্তীতে আরো ভালো করার উৎসাহ দেবে, আবার নিজেদের ভুলগুলো শুধরে নেবার চেষ্টা করবে। আপনার সমালোচনার জন্য অনেক ধন্যবাদ, আমরা চেষ্টা করব আপনার সমালোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ভূতিকা মানটা আরো আরো ভালো করার জন্য। আর আছেন ফুর্তি মামা, ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাবে
ফুর্তি মামা
প্রান্ত আছেন আমাদের সাথে, রাজায়ন রাজা ইমন আছেন আমাদের সাথে, তারপর আছেন আব্দুল্লাল মুস্তায়েদ সিফাত আছেন আমাদের সাথে রাজশাহী থেকে শুনছেন, সুজিৎ কুমার জিৎ আছেন আমাদের সাথে, মোহাম্মদ ইন্দু হোসেন আছেন, আরো অনেকে আছেন, তাওসিফ হাসান আহমেদ শুক্র আছেন মিরপুর থেকে শুনছেন, খুব ভালো লাগছে। আশিক আছেন আমাদের সাথে, একটু আমাদের খেয়াল রাখুন না, কিভাবে রাখতে হবে খেয়াল, কেয়ারফুল হৃদয় এ আশিক আছেন, কি নাম বারবার চলে আসছে, আরাফাত রহিম আবির তার কমেন্ট অনেকবার পড়েছি, আনা বিয়াসির আছেন, গল্পটা অনেক ভালো লাগলো, প্রতিদিন শুনলো আজকে একটা শুনে মজা পেয়েছি, প্রতিদিন কিভাবে শুনে। আচ্ছা আমি আচ্ছা যাই হোক, অনেক কমেন্ট পড়ে ফেললাম, আলমগীর হোসেন ছাদে বসে তিনি শুনছেন, জুনায়েদ আহমেদ আহির আছেন আমাদের সাথে, আমার কাছে অনেক ঘটনা আছে কিন্তু কিভাবে যাব, আমি জামালপুর ইসলামপুর থেকে শুনছি, এখানে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠিয়ে দেবেন, এবং সেই ঘটনা যদি সিলেক্টেড হয় অবশ্যই রাসেল ভাই আপনাকে কল করবেন, এবং ফুতেফেমে এসে আপনি সেই ঘটনাগুলো শেয়ার করতে পারবেন, আর গল্প অনেকে পাঠিয়ে দিতে পারেন ফুতেফেমে অর্থাৎ একই ঠিকানা, যাতে সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে। রাইট, ফারহান আরাফাত তৃতীয়বারের মতো আজকে স্টুডিওতে ছিল ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব থেকে, অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য, আশা করি খুব দ্রুত আরো একবার আপনাদের সাথে বারবার আপনাদের সাথে কথা হবে এবং দেখা হবে স্টুডিওতে। সে পর্যন্ত ফারহান আরাফাতের কাছ থেকে বিদায়, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আনন্দে থাকবেন, আমরা
আপনিও ফুর্তিতে থাকবেন,
আমি সবসময় ফুর্তিতে থাকি
ভাই।
তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের মজাদার সেগমেন্ট, সেটা আনসেন্সর্ড স্টোরি অব দ্য ওয়েক। এই গল্পটা শুনতে গিয়ে অনেকেই কিন্তু ভুল করে ভাবেন যে আমরা কোনো ভয়ঙ্কর গল্প শোনাচ্ছি কিনা, আমরা কোনো ভয়ঙ্কর গল্প শোনাচ্ছি না, বিদায় নেবার ঠিক আগে একটা মজার গল্প আপনাদের শোনাতে যাচ্ছি। সো আজকে আনসেন্সর্ড স্টোরি শুনতে শুনতে বিদায় নেব না, আবার ফিরে আসবো, সো শেষ আয়োজন আনসেন্সর্ড স্টোরি অব দ্য ওয়েক, চলে যাচ্ছি, শুনতে থাকুন এটা ফুর্তি এডিটে ফ্যামে টু ফুর্তি।
Uncensored Story of the Week. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন আর আপনি সবসময় ভালো দলেই থাকেন। আমি একজন ভূতি ফেমের নিয়মিত শ্রোতা, প্রতি শুক্রবার রাত 12টার সময় আপনাদের এই অনুষ্ঠান শুনে থাকি। স্টুডিওতে যে ঘটনাটি বলা সম্ভব নাই তাই ভয়েস করে পাঠালাম, ভালো লাগলে সবাইকে শোনাবেন। আমি সরাসরি ঘটনায় চলে গেলাম। ঘটনাটি আমার চাচার ফ্যামিলির সঙ্গে ঘটা। ঘটনাটি ছিল 2012 সালের। আমার আব্বুরা ছিল চার ভাই, তো আমরা অনেক আগেই আমার দাদুর বাসা থেকে একটু দূরে বাসা করি এবং আমরা সেখানে চলে আসি। আর বাসায় ছিল আমার বাকি তিন চাচু। তো মেধু চাচু 2012 সালে আরেকটা ভিটায় নতুন বাসা নির্মাণ করে এবং ফ্যামিলি নিয়ে সেখানে চলে যায়। ঘটনাটি ঘটার আগে আর কি ওই ভিটার বর্ণনাটা দিয়ে নি রাসেল ভাই। ঘটনাটি এভাবে ঘটতো যে বাসা নির্মাণ করার আগে সেখানে অনেক জঙ্গল ছিল, তাই জঙ্গলগুলো কেটে সেখানে আর কি বাসা নির্মাণ করা হয়। তো সেখানে একটা বেলের গাছ ছিল, বেলের গাছটাও কাটা পড়ছিল আর কি। তো বাসা নির্মাণ করার পরে তারা আর কি সেখানে থাকে, তারপরে আর কি ঘটনা শুরু হয়। মাঝে মাঝে রাত্রেবেলা তাদের চালে মানে টিনের চালে আর কি ঢিল পড়ত এবং বাইরে বের হয়ে দেখে কেউই নাই, তো এরকম মানে সমস্যা হতো মাঝে মাঝে, এরকম প্রবলেম হতো বা কোন একটা শব্দ পাওয়া যেত। তো রাসেল ভাই এরকম করতে করতে মাঝে মাঝে আর কি তাদেরকে স্বপ্নে দেখাত যে সেখানে খাবার দেওয়ার কথা বলা হয়, সেখানে খাবার দিতে হবে, কিন্তু আমার চাচু সেগুলা কথা মানে গুরুত্ব দিত না, বলতো যে এগুলো ভুয়া, এসব অযথা, মনের ভুল। তো আস্তে আস্তে এগুলা মানে বেশি হয়ে যেতে লাগলো। তো এক সময় তাদের এক ছাগলটা মারা যায়, তখন তারপর চাচ্ছু সেগুলো মনে করে নাই যে হয়তো বা এমনিতেই মারা গেছে। তো রাসেল ভাই মারা যাবার পরে আর কি কয়েকদিন পরে আর কি স্বপ্নে বলে যে কিরে তোকে আমি খাবার দিতে বলছিলাম, তারপরেও তুই খাবার দিলি না, তাই তোর ছাগলটা আমি খেয়ে ফেললাম। এরকম বলার পরে আর কি চাচ্ছু তাও কোনো মানে কথা বলেনি, তারপরেও কোনো আর কি হয় নাই। তো আমার চাচ্ছু এসব মানে আর কি করতো না। তারপরে খাসিটা মারা যাওয়ার পরে আর কি আমার চাচ্চুর একটা বড় ছেলে ছিল মানে 10 বছর বয়সের, সে বাজারে থেকে আসার সময় আর কি রাস্তায় হুটোস খেয়ে পড়ে মারা যায়। এটা অনেক দুঃখজনক, সে মানে কারোর সাথে ধাক্কা না লেগে অযথা পড়ে মারা গেল। এটার পরে আর কি সবাই অনেক শোকাহত ছিল। তো রাসেল ভাই বুঝতে পারতেছেন, তো মারা যাবার পরে আর কি অনেক সমস্যা আরো বৃদ্ধি পায়। তো বাসার চারিদিকে যেন কি যেন হাঁটাহাঁটি করতো মানে ছায়ার মতো। তো এসব দেখার পরে আর কি তারপরও চাচুরা সেখানেই ছিল। তো এইসব কথা আমার আব্বুকে বললো একদিন, বলার পরে আমার আব্বু আর কি একটু কবিরাজকে মানে হুজুরকে আনলেন। হুজুর বললেন যে এখানে একটু সমস্যা হয়েছে, এই বাসায় নির্মাণ করার আগে আর কি এখানে একটা গাছ ছিল, এই গাছটা কেটে ফেলার কারণে এটা সমস্যা হচ্ছে, তার থাকার জায়গার অসুবিধা, এই জন্য আর কি সে এরকম ডিস্টার্ব করতেছে এবং খাবারের কথা বলছে, তাই খাবার দেওয়ার কথা মানে বলছিল, কিন্তু খাবার না দেওয়ার কারণে এরকম সমস্যা হয়েছে। তারপরে হুজুর একটু তাবিজ করে দিয়ে ফুফা দিয়ে বললো যে আর কোনো সমস্যা হবে না, খাবার দিয়ে মানে বিদায় করে দিয়েছে। তো রাসেল ভাই তারপরে ঘটনাটি মানে 1-2 বছর আর কোনো সমস্যা হয়নি, 1-1.5 বছর। তো তারপরে আর কি মানে হুজুর বলে গেছিল যে এই বাসার চার কোনায় চারটা মানে রেখছে, এই চার কোনাতে কেউ যেন প্রস্রাব না করে। তো ভ্রমণের ভুলে হয়তো ওই কে জানি প্রস্রাব করে ফেলছে আর কি, তারপরে আর কি ঘটনা শুরু হয়। রাত্রিবেলা মানে আবারও বলতেছে যে কিরে অনেকদিন তোদের সাথে দেখা নাই, তোরা কেমন আছিস, এসব বলার পরে আর কি রাসেল ভাই তারপরে ভাবতেছে কি তাবিজ করে নেওয়া হলো, তারপরে এরকম সমস্যা হচ্ছে কেন। তো রাসেল ভাই পরের দিন মানে দুপুর বেলায় তাদের 2 বছরের এক মানে মেয়ে ছিল, সেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তো অনেক খোঁজাখুঁজির পরে কেউই পাচ্ছিল না। তো পরে দেখা যাচ্ছে তাদের বাসার পিছনে একটা পুকুর ছিল, সে পুকুরে আর কি মানে ভাসতেছে, সেটা মানে বিকেল 5টার দিকে সেটা পাওয়া গেছিল। তো সেখান থেকে উঠানোর পরে দেখা যাচ্ছে সে মারা গেছে। মারা যাওয়ার পরে আর কি সেখানে থেকে উঠানো হয়, পানি থেকে উঠানো হয় এবং তাকে দাফন কাফন করে কবর দেওয়া হয়। মানে পরের রাতে আর কি চাচু রাতে ঘুমাচ্ছে, এমনটাই মানে কেমন যেন গুনগুন কান্নার শব্দ হচ্ছে। কান্নার শব্দ শোনার পরে আর কি রাসেল ভাই আমার চাচুর ঘুম ভাঙে উঠে দেখে মানে বাড়ির পিছনে আর কি এরকম মানে একটু শব্দ আসতেছে, কান্নার মানে প্রতিধ্বনি হচ্ছে। তো সেলভাই চাচু ধীরে ধীরে সামনের দিকে যায় এবং দেখে যে একটা হুজুর মানে অনেক লম্বা একটা সাদা মানে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। তো সে দেখার পরে আর কি তার আরেকটু কাছে যায় দেখে তার হাতে একটা ছোট বাচ্চা আছে, সে বাচ্চার মানে গলা ধরে আর কি মানে ফেলায় দিচ্ছে পানিতে। এটা দেখার পরে আর কি ভালো করে বাচ্চাটা দেখে খেয়াল করে দেখে যে তার মেয়ে, কি রে আমার বাচ্চা তো মারা গেছে, সে এখানে কি করে আসলো। এটা ভাবার পরে সে বুঝতে পারলো যে এরকম মানে সমস্যা মনে হয়েছে, তাই এরকম দেখা যাচ্ছে। তো রাসেল ভাই চাচু সেখান থেকে চলে আসে এবং এসে রাতে অনেক মানে ভয় পাইছে, এই জন্য আরকি ঘুম ধরতেছিল না, তারপরে আরকি ঘুমাইছে। সকালে উঠা দেখে তার শরীরে অনেক অনেক জ্বর, সে উঠতে পারতেছে না, এরকম অবস্থা। তো রাসেল ভাই জ্বর মানে ডাক্তার আসে এবং তাকে চিকিৎসা করা হয়, ওষুধ লিখে দেয়, কিন্তু ওইগুলো ওষুধে খেয়ে কোনো কাজ হয়নি, বা তারপরে আরো ওষুধ মানে দেয় সেগুলো খেয়েও কাজ হয়নি। পরবর্তীতে একটা কবিরাজকে আনা হয় এবং সে কবিরাজটা একটা পানি পড়া দেওয়ার পরে আরকি জ্বরটা চলে যায়। তো জ্বর যাওয়ার পরে মানে কবিরাজটা বলতেছে যে এখানে এই বাসাতে একটু প্রবলেম আছে, এই জন্য এরকম সমস্যা হয়েছে। এই বাসা নির্মাণ করার আগে এখানে একটা বেলগাছ ছিল, ওই বেলগাছটা কাটার কারণে আর কি ওই বেলগাছে একটা জিন ছিল, সেই জিন মানে এরকম প্রবলেম করছে। ওখানে ওর জায়গা ওই গাছেই ছিল, এই গাছটা কেটে ফেলার কারণে সে থাকতে পারছিল না, তাই জন্য এরকম সমস্যা করছে। আর খাবারের কথা বলছিল, খাবার দেওয়া হয়নি, এই জন্য আরো ও রাগান্বিত অবস্থায় এসব করছে। তো এখন পরে এটা আর কি সে মানে হুজুর আমার চাচুর শরীরে আর কি এটা মানে এই জিনটা নামায় রাত্রিবেলায়। তো নামানোর পরে চাচুর মুখ দিয়ে এইসব কথা মানে বের হতো, বলছে যে আমি অনেক কষ্ট করে এখানে ছিলাম, এই জন্য ওরা ময়লা ফেলত পিছনে, বাসার পিছনে ময়লা ফেলত, বা মানে অনেক কিছু সমস্যা হতো, সে থাকতে পারতো না, এই জন্য আর কি এসব সমস্যা করছে। তো আর বলছে যে আমি এরকম ভাবে বলছি খাবার দেওয়ার কথা, সে খাবার দেয় নাই, তাই জন্য ওর ছাগল এবং ছেলে মেয়ে দুইটাকেই আমি নিয়ে নিছি। তো রাসেল ভাই এগুলো বলার পরে আর কি হুজুর বলছে যে তুই এখন এখান থেকে মুক্ত হয়ে চলে যা, তুই অন্য জায়গায় যা। সে বললে না আমি এখান থেকে কোথাও আর যাবো না। পরে আর কি হুজুর তাকে ভূতলে বন্দি করে আর কি সে অনেক দূরে নিয়ে যেয়ে রেখে আসে এবং তারপরে আর কি তাদের ফ্যামিলিতে কোনো সমস্যা হয়নি, এখন পর্যন্ত ভালো আছে। আর তার এখন আবার দুইটা মেয়ে হয়েছে, তারাও অনেক ভালো আছে। এই ছিল ঘটনা।
বিদায় নেবার সময়টা চলে এসেছে, যারা এতক্ষণ সাথে ছিলেন আশা করি অনেক এনজয় করেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর সুন্দর বেশ কয়েকটা গল্প শুনলাম, আনসেন্সর সেগমেন্টের যে ঘটনাটা শুনলাম, আসলে সত্যি কথা বলতে আমার মাঝে মাঝে একটু ভয় ফিলিংস হচ্ছিল, বাট কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আসলে সেই ঘটনাটাকে ফুটে ফেলে থেকে সরিয়ে আনসেন্সর সেগমেন্টে নিয়ে আসে। জানি যারা শুনুন রেগুলারলি তাদের ক্ষেত্রে ব্যাপারটা একদমই নতুন না। তানভীর হাসান বর্ষণ, কাইফ আল এলাহি, ইব্রাহিম আনাপিয়াসি সহ অনেকে ছিলেন। শেষ পর্যন্ত শেষ করবো আজকের ভূত এফএম হর ক্লাব, গত সপ্তাহের ভূত এফএম হর ক্লাব যেখান থেকে শুরু করেছিলাম, যাকে দিয়ে শুরু করেছিলাম সে মানুষটিকে দিয়ে। আয়ুব বাচ্চুর একটা গান শুনতে শুনতে আমাদের আজকের ভূত এফএম হর ক্লাব থেকে বিদায় নেব। শুরু হয়ে গেছে সেই গানটি, ফেরারি মনটা আবার, আয়ুব বাচ্চুর নিজের লেখা এই গানটি, হয়তোবা তার নিজের জীবনের কথা, নিজের মনের কথাই কখনো কখনো ফুটেছে এই গানের ভিতর দিয়ে। প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভূত এফএম হর ক্লাব থেকে বিদায় নিচ্ছি।
Exclusively on FusionBD.com.